exclusively on FusionBD.com.
Hot FM. The night comes alive. Bishash Korana Korata. Apnar Pepper.
ওয়েলকাম ব্যাক। সাত দিন পরে আবারও ফিরে আসলাম আমরা, আমি রাফতাল এবং সঙ্গে ফিরে আসলাম ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে, এবং আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সব সময় ভালো দলে আছেন। এবং আস্তে আস্তে গরম কমতে শুরু করার কথা হলেও ঢাকাতে গরম সন্ধ্যার পরে কমলেও দিনে বেশ ভালোই থাকে, এখন ওয়েদারটা বেশ ভালোই আছে। আমার মনে হয় যে সবাই আস্তে আস্তে শীত যত বেশি বাড়ে তত বেশি আমরা মানে শীত মানেই কেন যেন রাত জেগে গল্প শোনা, এরকম আমার মনে হয়। যদিও ভূত এফএমে যা শোনানো হয় তার সবই ঘটনা, তারপরেও আশা করছি যে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং অধীর আগ্রহে আছেন আমাদের আজকের অতিথিদের কাছ থেকে আজকের ঘটনাগুলো শোনার জন্য। এবং আমি সেই সাথে জানি যে আমাদের অলরেডি আমাদের অতিথিরা এখানে হাজির হয়েছিল, উপস্থিত হয়েছিল, এবং কিছু করে আমাদের কারোবাদের ঘটনা শোনাবেন। তার আগে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই যে কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদেরকে যদি লিখতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, উইচ ইজ bhutfm@radio40.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি, এটা পুরোপুরি আপনার ব্যাপার। আর আমাদের কয়েকটি পেজ রয়েছে, একটা হচ্ছে দুটো ফেসবুক পেজ, www.facebook.com/radio40 and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে গিয়ে আপনি আমাদের আজকের পোস্ট দেখতে পারেন এবং সেখানে লিখতে পারেন আপনার কথা এবং জানাতে পারেন আপনার কথা আমাদেরকে, কেমন লাগছে, কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না, কোন ঘটনা বেশি ভালো লাগছে, কোন ধরনের ঘটনা আপনার আরও বেশি চাই। আর সেই সাথে আমাদের যে টুইটার সম্পর্কে আপনারা জানেন, এবং সেখানেও আমি জানি যে অনেকেই ফলো করেন রেগুলার, এবং আমাদের রাসেল আন্ডারস্কোর ভূত এফএম, সেখানে গিয়ে আজকের যে অতিথি সেটাও আপনারা দেখতে পারবেন। এবং সেখানে আপনি অবশ্যই যে পেয়ে যাবেন যে কারা আজকে আমাদের এখানে অতিথি হিসেবে আছেন। এবং অলরেডি আমি দেখছি যে অনেকে ভিজিট করছেন, অনেকে লিখতে শুরু করেছেন, দেখতে শুরু করেছেন, এবং সেগুলো প্রসঙ্গেও পরে আসবো। সবার আগে যেটা করতে চাই সেটা হচ্ছে আজকের যে ঘটনাটি সে বলতে চাই, এবং প্রথম ঘটনাটি বরাবরের মতোই একটা ইমেইল থেকে পড়বো। এবং এই ইমেইলটা একটু অন্যরকমই বলবো আমি, মানে বেশ মানে কি বলবো যে গল্প গল্প লাগে আর কি। তো যাই হোক, আমরা পড়ি, আশা করছি এটা আপনাদের ভালো লাগবে। আমার কাছে যিনি লিখেছেন তিনি হচ্ছেন শিকদার মেহেদি হাসান, এবং তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শিকদার মেহেদি হাসান মাগুরা জেলার কোনো একটা স্থান থেকে বলছি, আশা করি আপনি ভালো আছেন। আমার সাথে বিগত কয়েক মাস ধরে ঘটে চলা বাস্তব ঘটনাটি শেয়ার করব, যদিও তাতে আমার অনেক ক্ষতি হতে পারে। আগে অনেকবার লিখতে যেয়েও কলমটা বারবার থেমে যেত। ঘটনাটি মনে পড়লে আপনি বুঝতে পারবেন, ঘটনাটি পড়লে আপনি বুঝতে পারবেন, ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনাবেন। ঘটনাটি শুরু হয় 29 জুলাই 2019 সালের সোমবারে। কুরবানী ঈদের ঠিক 2 সপ্তাহ আগের সোমবার হতে ঘটনাটি শুরু হয়। আমি ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে এসেছিলাম। আমি বাইরের দেশের ইউনিভার্সিটিতে পড়ব বলে পাসপোর্ট করব ভেবেছিলাম, কিন্তু আমার জন্ম নিবন্ধন কার্ডে কিছু ভুল থাকার কারণে আমি সেটা ইউনিয়ন কাউন্সিল অফিসে সংশোধন করতে দিয়েছিলাম, সেটা আনতে যাব বলে আমি সিদ্ধান্ত নিই। আর তাই আমি সেদিন বিকেলবেলা বাজারে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যে ভাবনা সেই কাজ, দুপুরবেলা খাওয়ার পর একটু বিশ্রাম করে বিকাল 3:45 দিকে আমার সাইকেল নিয়ে আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের পাশ দিয়ে যাওয়া পাকা রাস্তা বরাবর গন্তব্যের দিকে রওনা করলাম। কিছু দূর যেতে যেতে পরিবেশটা যেন একটু পরিবর্তন হয়ে গেল। আমার কানে কোনো এক অজানা স্থান থেকে ভেসে আসতে লাগলো এক সুমধুর গান। গানটা যে কি ছিল আমি বুঝতে পারছিলাম না, তবে কেন যেন গানটা আমাকে এক অন্য জগতে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। যতই সামনে যাচ্ছিলাম গানের সুর ততই সুন্দর হতে লাগলো। তবে খেয়াল করার বিষয়, এটা আমার মনে তখনও কোনো ভয় আসেনি, কারণ তখন ছিল বিকেলবেলা। যদিও আমি সেদিন খেয়াল করেছিলাম সারা রাস্তা জুড়ে একটা লোকও দেখতে পেলাম না। যাই হোক, আমি তখনও আস্তে আস্তে সাইকেল চালাতে চালাতে সামনে যেতে লাগলাম। আর সেই আমি দেখলাম ওই মেয়েটি হেঁটে হেঁটে যাচ্ছে, আর ওর পাশে দুটো ছোট মেয়ে গল্প করতে করতে যাচ্ছে। আমি অবাক চোখে শুধু মেয়েটিকে দেখছিলাম। অদ্ভুত ব্যাপার হলো, মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসছিল, যার কারণে আমি ওই মেয়েটাকে আরো বেশি ভালো মানে পছন্দ হয়ে করে ফেলেছিলাম। এইভাবে যে কত সময় কেটে গেল সেটা আমার খেয়াল ছিল না। হঠাৎ আমার কানে আজানের শব্দ ভেসে আসলো, আর সেটা ছিল আসরে আজান। আমি ঘড়ির দিকে তাকাতে গেলাম, ঠিক তখনই মেয়েটা আমাকে অতিক্রম করে চলে যেতে লাগলো। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 5 বাজে। আমি হতবাক হয়ে গেলাম, কারণ আমাদের গ্রাম থেকে বাজারে যেতে সময় লাগে 10-15 মিনিট, আর আমি সেই একটা জায়গাতে সাইকেল চালাচ্ছিলাম তাও প্রায় 1 ঘন্টা 10 মিনিট ধরে। এত কিছু ভাবতে ভাবতে পিছনে তাকিয়ে দেখি মেয়েটি নেই, আর সেই সুরটাও শোনা যাচ্ছে না। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক রাত 12টার দিকে আবার আমার ঘুম ভাঙল সেই অজানা সুরে। কিছু সময় শুনতে হঠাৎ আমি নূপুরের আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছিল কোনো একটা মেয়ে আমার ঘরের পাশ দিয়ে হাঁটছে। আমি তাকে দেখার জন্য বাইরে বের হলাম। আমি দেখলাম সেই মেয়েটা যার সাথে বিকেলে বাজারে যাওয়ার পথে দেখা হয়েছিল। সত্যি বলতে তখন আমার কোনো ভয় ছিল না। আমি তার দিকে এগোতে থাকলাম। দেখলাম সে আমার দিকে আমার পুকুরের পাড়ে বসে গান করছে, এবং সেই গানের শব্দ আমার কানে ভেসে আসছে। সে আমাকে পাশে বসতে বলল। আমি কিছু মনে না করে তার পাশে বসে পড়লাম। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? সে উত্তর দিল, তার নাম হালিমা। আমি বললাম, তুমি কোথায় থাকো? সে বলল, আকাশে। এই কথা শুনে আমি কিছুটা অবাক হয়েছিলাম। আমি তাকে বললাম, আকাশে থাকো মানে? আমি কিছু বুঝলাম না। তারপর সে আমাকে বলল, ওই যে আলোটা দেখতে পাচ্ছ ওইখানে, তুমি চাইলে আমি তোমাকে নিয়ে যেতে পারি। আমি বললাম, আমি এখন যেতে পারবো না। এইভাবে তখনই কেউ যেন আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলতে লাগলো, এটা তোমার ভুল না, এটাই সত্যি। তোমার সাথে যা কিছু হচ্ছে তার সবকিছুই সত্যি, আর আমি হলাম তোমার স্বপ্নের হালিমা সুলতানা। তখন হঠাৎ আমার মনে পড়ে গেল, আমি বহুদিন আগে একটা মেয়েকে স্বপ্ন দেখতাম, তার নাম হালিমা। সে আমার স্বপ্নে আসত আর আমার সাথে গল্প করত, আর এই স্বপ্নের জন্য আমার বাবা মা আমাকে অনেক হুজুর দেখিয়েছেন। তারপরও স্বপ্নটা যেন কখনোই থেমে থাকত না। মাঝখানে 3-4 বছর যাবৎ আমি স্বপ্নে আর তাকে দেখতাম না। এবার আমি মনে মনে ভাবতে লাগলাম, বহুদিন আগে থেকে দেখে আসা সেই স্বপ্নের মেয়েটার সাথে গতকালকে দেখা মেয়েটার সব কিছু যেন মিলে যাচ্ছিল। মনকে কিছুতেই বুঝাতে পারছিলাম না স্বপ্নে কি কখনো সত্যি হয়। তখন আমি তাকে বললাম, তুমি যদি সত্য হয়ে থাকো তাহলে কেন তুমি শুধু স্বপ্নে আসো, আর কেনই বা আজান দিলে তুমি চলে যাও, সবসময় কেন থাকো না? এই কথা শুনে সে বলল যে আমি চাই কি না সবসময় তার সাথে থাকতে। এবং আমি যখন হ্যাঁ সূচক উত্তর দিলাম তখন সে তার দিকে তাকাতে বলল। আমি তাকিয়ে দেখি প্রতিদিন সে আমার সাথে দেখা করতো, মানে আমি বুঝতে পারতাম এটা আমার দেখা সেই মেয়েটা। এভাবে প্রতিদিন সে আমার সাথে দেখা করতে লাগলো। একদিন আমি আমার বাবা মাকে তার কথা বললাম, দেখানোর চেষ্টা করলাম, তাদেরকে বললাম দেখো তো আমার সাথে একটা মেয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা। তারা বলল না, অথচ সেই হালিমা নামের মেয়েটাও তখনও আমার সামনে দাঁড়িয়ে ছিল। তারপর আমার বাবা মা সিদ্ধান্ত নিল আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যাবে। যে ভাবনা সেই কাজ। হুজুর আমাকে দেখে তখন বলল যে তোমার ছেলেকে পড়িতে আসর করেছে, এখন এর থেকে মুক্তি পাওয়া তো অনেক কষ্টকর। তারপর আমার কিছু তেল পড়া ও পানি পড়া দিল এবং বাড়ি নিয়ে গেল। ওই দিন রাতেই সেই মেয়েটা আমাকে বলল যে আমাকে তার থেকে নাকি কেউ আলাদা করতে পারবে না, এবং সে বলল আমাকে আজকে রাতে তাদের বাড়িতে নিয়ে যাবে। এরপর সে আমার হাতটা ধরে বাড়ির ভেতরে প্রবেশ করালো। বাড়িটা দেখে মনে হলো যেন কোনো বেহেশতে প্রবেশ করেছি। তারপর দেখতে পেলাম একটা মহিলা এবং একটা পুরুষ লোক আমার সামনে আসলো এবং আমাকে সালাম দিল। আমাকে বলল, বাবা তুমি কেমন আছো, আমার মেয়েটা কি তোমাকে অনেক জ্বালাতন করে? তারা আমাকে ঘরের মধ্যে নিয়ে গেল এবং সেখানে বসতে দিল। আর সেই মেয়েটি বলল, আমি তোমার জন্য রান্না করতে যাচ্ছি। তারপর সেই হালিমা মেয়েটা আমাকে একটা বাগানের মধ্যে নিয়ে যায় এবং সেখানে আমি দেখতে পাই সুন্দর নদী, অনেক ধরনের গাছ এবং অনেক ফুলের সুগন্ধ। সেখান থেকে পানিতে বসে হাত মুখ ধুয়ে কিছুটা পানি আমি পান করি। তারপর আমরা দুজন হাঁটতে হাঁটতে অনেক দূরে গেলাম। বিচিত্র ভালো স্বাদ ছিল সেগুলো, সেখানে ছিল রাজ্যের পর এক, মানে একটা রাজ্যের পরে যেন একটা রাজ্য আমি দেখতে পাচ্ছি। সবকিছু দেখলাম এবং আমাদের বিয়ের উৎসব শুরু হলো। ঠিকানা এভাবে এভাবে 3-4 দিন কাটানোর পরে আমাদের বিয়ে হয় এবং সেখানে ওদের আত্মীয় স্বজন সবাই আসলো, চমৎকার একটা অনুষ্ঠান। এবং এভাবে কিছুদিন থাকার পর আমি তাকে বললাম, সামনে তো ঈদ, আমাকে একটু বাড়িতে দিয়ে আসবে, তাহলে আমি ঈদ করতে পারবো আর তুমিও আমার সাথে যাবে। সে আমার কথায় রাজি হলো এবং ঈদের দিন সকালে আমি ঘুম থেকে উঠি, আমার বিছানার চারিদিকে অনেক লোকজন, আমার বাবা মা আমাকে ঘিরে কান্নাকাটি করছে আর বলছে, বাবা তুই এতদিন কোথায় ছিলি, এক সপ্তাহ ধরে তোকে কত খুঁজেছি, কত হুজুরের কাছে গেছি, হুজুর বলল তোকে নাকি চীনের দেশে নিয়ে গেছে। আমি তখন তাদেরকে কিছু বললাম না, গোসল করে আব্বু আর ভাইয়ার সাথে নামাজ পড়তে গেলাম। রাতে খাবার খেতে বস তারা যেন এই কথা আর কোনো মানুষকে না বলে। এভাবেই চলতে লাগলো আমার জীবন। আমার স্ত্রীকে শুধুমাত্র আমি ছাড়া আর কেউ দেখতে পায় না, তবে বিভিন্ন ঘটনার মাধ্যমে আমার স্ত্রী প্রমাণ করে দেয় তার অস্তিত্ব বাড়িতে আছে। সে আমার সাথে থাকে, আমার মাঝে মাঝে আমরা তার বাড়িতে ঘুরতে যাই, সেখানে ঘুরে আবার চলে আসি। এভাবেই চলছে আমার জীবন, সত্যি বলতে ভয় লাগে না এগুলোর সাথে এখনো। তারপরে তার ফোন নাম্বার দিয়েছেন এবং তিনি বলছেন চাইলে আমার এই ঘটনাটার সত্যতা যাচাই করতে পারেন। তিনি তার ফোন নাম্বার দিয়েছেন, না আমি আসলে যাচাই করার কেউ না, যাচাই করবেন যারা শুনছেন তারা। এবং আপনি আপনার নাম বলেছেন শুরুতে, এবং আপনি যদি শুনে থাকেন এই মুহূর্তে আপনি ফেসবুকে কমেন্টও করতে পারেন যে আজকে আমার ঘটনা পড়া হচ্ছে, তাতে যদি কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় ডেফিনেটলি দে ক্যান ডু ইট। আমি যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি এখন আমাদের অতিথির কাছে চলে যেতে চাই, এবং এই ঘটনাটা কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই জানাবেন আমাদেরকে ফেসবুকে বা টুইটারে। আমি চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে, তার ঘটনাটা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো।
সালাম আলাইকুম, থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আমি ফারহান ফ্রম উত্তরা। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি বলবো এটি আমার নিজের সাথে ঘটে যাওয়া লাস্ট জুন মাসের একটি ঘটনা। তো সাডেনলি আমি আমার দুটা ফ্রেন্ড কাঞ্চন এবং ফয়সাল আর আমাদের একজন মামা আলো মামা, তো আমরা চারজন মিলে একটা প্ল্যান করি চাঁদপুর যাব। তো চাঁদপুরে মামার এক ফ্রেন্ড আছে, ওনার বাসায় যাব। তো আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের সাথে আমরা দুটো বাইক নিয়ে আমরা চারজন মুভ করি। তো আমরা যখন ওরা বাইক নিয়ে সদরঘাট আসি, এখান থেকে বাইক লঞ্চে উঠাই, আবার ওখানে যে লঞ্চ থেকে নেমে বাইক নিয়ে যাচ্ছি। তো বাইক নিয়ে কিছু দূর আমরা প্রায় চাঁদপুর হাজিগঞ্জ পর্যন্ত যাই, দেন ওখান থেকে আরও মিনিমাম 30-40 কিলোমিটার রাস্তা। তো আমরা রাফেল ভাই যাচ্ছি সুন্দরভাবে আল্লাহ রহমতে। তো হঠাৎ করে বেশ খানিকটা রাস্তা আপনার ভাঙা, মানে খুব ভালোভাবে ভাঙা। তো আমরা বাইকটা খুব স্লোলি যাচ্ছি, 20-30 নিয়ার অ্যাবাউট স্পিড। তো ওইখানে একটা জিনিস যেটা নোটিস করার মতো, কোনো ল্যাম্প ছিল না। গ্রাম, একে তো গ্রাম, তো কোনো ল্যাম্পপোস্ট ছিল না বা কোনো আলো ছিল না। তো বাইকের হেডলাইটটা যতটুকু আলো ওটা থেকেই যাচ্ছি। তো যেতে যেতে একটা পর্যায়ে আমি হঠাৎ করে আমার চোখে পড়লো যে একটা, আমি চোখে একটা কিছু দেখতেছি। কীরকম মানে কেউ একজন দাঁড়ায় আছে, অনেক লম্বা সাদা টাইপের একটা কাপড় পরা, মানে সাদা কিছু একটা পরা, এরকম একটা বোঝা যাচ্ছে। তো আমি এটা দেখে আমি মামার বাইকে ছিলাম, মামা ড্রাইভ করছিল। তো আমি মামাকে আস্ক করলাম, মামা আপনি কি কিছু দেখছেন? তো সে কোনো কথা বলল না। তো একটু পরে আমি আবার তাকে আস্ক করলাম, মামা কি ব্যাপার, আপনি কিছু বলতেছেন না? তো বলতেছে কথা বলিস না, তুই পারলে দোয়া পর। আর এর মাঝখানে উনি মানে তিনবার কাশি দিতে রাসেল ভাই। তো এই জিনিসটা আমি ছোটবেলা শুনেছি যে কেউ কিছু দেখলে বা কোনো কিছু এরকম ফিল করলে তখন দেখতাম, মানে শুনতাম যে কাশি দিছে, এই স্টাইলের একটা ইয়া দিছে। তো মামাও দেখলাম সেম। তো বলতেছে তুই দোয়া পারলে দোয়া পর। আমি অ্যাজ ইউজুয়াল দোয়া পড়তেছি। তো কিছুক্ষণ পরে আমরা যখন যে আমাদের যে ডেস্টিনেশন ছিল ওখানে গিয়ে পৌঁছানোর পরে মামাকে আমি আবার আস করলাম, মামা আপনি এরকম করলেন কেন, বললেন না কেন? তখন মামা বলল আমি ওইখানে মানে আমিও এই জিনিসটাই দেখছি যে একজন একটা মহিলা টাইপ, অনেক লম্বা সাদা কাপড় পরা, ওনার চুল মানে সামনের দিকে দেয়া এই টাইপের একটা কিছু, তো আর চোখ দিয়ে মানে মনে হচ্ছে ব্লাড পড়তেছে। তো মামা বলতেছে এরকম একটা, এর আমি তো আমি এই জিনিসটা দেখছি। আর এইসব যখন দেখে তখন কথা বলতে হয় না, তখন দোয়া দুরুদ পড়তে হয়, তাহলে এটা চলে যায়। তো আমরা অ্যাজ ইউজুয়াল ওখান থেকে জিনিসটা ক্রস করে চলে আসছি। তো পরের দিন আমরা সেম টাইমে মানে সরি 3-4 দিকে বিকেলবেলা আমরা বের হয়েছি ঘুরতে। তখন ওই এলাকার যে মামার বাসায় গেছি ওনার সাথে, উনিও আমাদের সাথে ছিল। তো আমরা ওই জায়গাটা থেকে যাচ্ছি, তখন ওনাকে জিজ্ঞেস করলাম, মামা এই জায়গাটা এরকম একটা বিষয় আমরা তো নোটিস করলাম গতকালকে, এখানটা কি আসলে কেমন? তখন উনিও বলল যে এই জায়গাটা খুব একটা ভালো না, এখানে এরকম রাত বিরাতে প্রায় এই ধরনের ইনসিডেন্ট দেখা যায়।
আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। এবং আমাদের সাথে আমি এই জন্য নিষেধ করি, যখন অন্য কোনো গেস্ট এটা বলেন তখন সবাই বলতে শুরু করেন, ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, জিল্লুর আমাদের সাথে আছেন এবং জিল্লুর আমাদের সাথে শুনছেন টুইটারে, এছাড়াও মানে তিনি রাজশাহী থেকে শুনছেন। বিশাল বৈরাগী রাজবীর আমাদের সাথে আছেন এবং তিনি গোপালগঞ্জ থেকে শুনছেন, লাস্ট 7 ইয়ার্স ধরে তিনি ভূত এফএম শোনেন। মইনুর সাগর আমাদের সাথে আছেন এবং ফার্স্ট স্টোরি তো তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মনোজ কান্তি এবং তিনি বলছেন যে ফার্স্ট ইমেলটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এবং আমাদের সাথে আছেন আদি এবং তিনি শুনছেন এই মুহূর্তে, শান্ত ইসলাম হাসান আমাদের সাথে আছেন, এমডি রফিকুল ইসলাম আমাদের সাথে আছেন এবং সাভার থেকে শুনছেন তিনি, তুহিন ইসলাম আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তন্ময় ইসলাম সৈকত। ইমেলটা ভালো লেগেছে টি আর নিলয়ের কাছে, এস আর রাজ আমাদের সাথে আছেন, ইমেলটা সেই রকম তিনি তাই বলেছেন। এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শাকিরুল ইসলাম এবং তিনি বলছেন যে আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভূত এফএম এর সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ, খুলনা থেকে শুনছেন তিনি। আমাদের সাথে আছেন নূর সিদ্দিকী, ধানমন্ডি থেকে শুনছেন তিনি 2010 থেকে। আর এছাড়াও মোহাম্মদ রাজীব আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, সাবিত মুক্ত এবং বগুড়া থেকে শুনছেন তিনি। আমাদের সাথে আছেন শাহরিয়ার শোভন, ফয়সাল খুশি আমাদের সাথে আছেন, হ্যালো ভাই লিখেছেন তিনি, চিঙ্কু ডিএক্স আমাদের সাথে আছেন, মাসুদ আবদুল্লাহ আল রাজি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরও অনেকেই, রায়হান হুসাইন জনি আমাদের সাথে আছেন, আর এস রাহাত আমাদের সাথে আছেন, এমডি ইসরাত জাহান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। তো যাই হোক, আর এইচ রত্ন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাদের দ্বিতীয় অতিথির কাছে আমরা এখন চলে যাবো, তবে তার আগে একটু ফেসবুকে যাব আমরা। আমাদের ফেসবুকেও আপনারা অনেকে লিখছেন আমাদের যে ঘটনা, সেই আমাদের যে আজকের যে ভূত এফএম সেই সম্পর্কেই, এবং com/bhootfm.rasel এছাড়াও আমাদের যে টুইটারের পেজটা রয়েছে rasel_bhootfm দিয়ে আপনি পেয়ে যাবেন সেটা, এবং সেখানে গিয়ে আপনি খোঁজ নিতে পারেন। আর আমাদের যদি ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio.fm which is bhootfm@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে যে আছেন তাদেরকে বলবো যে সরাসরি অডিও ক্লিপ মানে পাঠিয়ে দিতে বা লিখেও পাঠাতে পারেন। আমি দেখতে পাচ্ছি যে এমডি আবু হুরাইরা আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন, কমেন্ট পড়তে বলেছেন তিনি। এমডি মিলন আকন্দ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও নুসরাত তিশা চট্টগ্রাম থেকে শুনছেন তিনি, শাহিন মৃধা আমাদের সাথে আছেন, আরশাদুল জান্নাত জামান নাফিস আমাদের সাথে আছেন, শাকিবুর রহমান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন অভিষেক বিশ্বাস, কেমন আছেন ভাইয়া আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, সাইদুর রহমান পারভেজ এবং ভূত এফএম শুনতে ভালো লাগছে তার কাছে, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি কবির, এবং এছাড়াও আছেন এমডি তানিন, ইমরান হুসাইন বিওয়াই সিলেক্ট আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, মিজানুর রহমান, শিমুল আল শফি, সিকদার ইব্রাহিম, অভি আমাদের সাথে আছেন, আহমেদ রিয়াদ আছেন আমাদের সাথে, আলী আরিফ, এছাড়াও এমডি হাসান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এমডি মিলন আকন্দ, এছাড়াও আছেন এমডি আনোয়ার হুসাইন, প্রথম ঘটনাটি ভালো লেগেছে বগুড়া থেকে লিখেছেন, ফারাবি বিনতে তিতাস আমাদের সাথে বলছেন যে কমেন্ট পড়া হয় না, বিলাল হুসাইন সিরাজগঞ্জ থেকে শুনছেন, এমডি রফিকুল ইসলাম আই লাভ ভূত এফএম, শাহরিয়ার হুসাইন মগবাজার থেকে শুনছেন, এমডি সৈয়ব হাসান খুলনা থেকে শুনছেন, আরমিন নীলি আমাদের সাথে আছেন জানিয়েছেন সেটা, আলম খুরশেদ আমাদের সাথে আছেন, তিনি বলছেন আই হ্যাভ সাম স্টোরি, পাঠিয়ে দিন ভূত এফএমের আমাদের যে ইমেল অ্যাড্রেস সেখানে, এমডি আসগার আলী আমাদের সাথে, ফার্স্ট স্টোরি ভালো ছিল প্রিন্স সৈকত, অনেক সুন্দর লাগছে, এছাড়াও লিখছেন আমাদেরকে শেখ মোহাম্মদ রাজীব হাসান সহ আরো অনেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় অতিথির কাছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবে। জি,
আমি মাহমুদুল হাসান মৃদুল, উত্তরা থেকে এসেছি, ধন্যবাদ রাসেল ভাই। এই ঘটনাটি স্টেশন রোড টুঙ্গির একটি ঘটনা, তো লেখাপড়ার উদ্দেশ্যে আমি ময়মনসিং থেকে প্রথম উত্তরতে আসি, মানে ঢাকায় আসি, তো ব্যাচেলার লাইফের একটা ঘটনা দেখা যাচ্ছে যে আমি স্টেশন রোডে একটা বাসায় থাকি, নাম ছিল লাইট হাউস, নয়তলা টপ রোডে বাসাটা ছিল, মানে সাততলার উপর। ওখানে একটি ঘটনা, যখন আমি ওই মেসে থাকতাম, মেসে থাকা অবস্থায় প্রায় সময় দেখা যেত মিল কম পড়ে যেত। বিষয়টা এরকম না যে প্রায় সময় কমে যেত, বিশেষ করে একটা নির্দিষ্ট সময়ে মিলটা, যখন 10 জন আছি বা 8 জন আছি, মিলটা ক্যালকুলেশন করে ভাগ করে দেওয়া হচ্ছে, তো সেখানে সেখানে দেখা যাচ্ছে দুপুরের মিলটা একটা বা দুইটা মিল প্রায় সময় বেড়ে যেত, রাতে আনফর্চুনেটলি একটা বা দুইটা কম পাওয়া যাচ্ছে। স্বভাবতই বাজারের দায়িত্ব বা একটা নির্দিষ্ট সময় পরে মিলটা ভাগ করার দায়িত্ব আমার উপরে পড়ে। এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই দায়িত্বটা আমাকে দেওয়া হয়। আমি প্রথম দিন যখন ভাগ করলাম, দেখলাম যে সেম ঘটনা ঘটলো। দ্বিতীয় দিন আমাকে আবার দায়িত্ব দেওয়া হলো, তখন আমি গ্রেটফুললি আমার এক বড় ভাইকে সঙ্গে নিলাম যে ভাই দেখেন, আজকে এক সপ্তাহ ধরে একই ঘটনা ঘটছে, তো নিশ্চয়ই এখানে কোনো ঘটনা থাকতে পারে। তো দুজনে মিলে গুনে গুনে 10টা বা 12টা মিল ভাগ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আমার যে রুমমেট ছিল, তো রুমমেটটা একটা কল সেন্টারে চাকরি করতো, কল সেন্টারে ওই ভাইকে বলে রাখলাম যে ভাইয়া আপনি তো বাসায় থাকেন, আপনার তো নাইট ডিউটি, তো আপনি এই বিষয়টুকু খেয়াল রাখবেন যে দুপুরের কিন্তু রাতে এরকম হচ্ছে। পরবর্তীতে ওই ভাইয়াটা বিষয়টা বুঝতে পারলো, বুঝার পরে খুব সম্ভবত রাতে 9টা বা 9:30 এরকম বাজে, সে রেডি হচ্ছে যে তার কল সেন্টারের কাজে যাবে। তো দেখলো কি একটা বিদ্যুতে কালো বিড়াল, মানে মানে এরকম বৃষ্টি একটা কালো বিড়াল সাতালের উপরে আসছে। কিচেন রুমে গেল, যাওয়ার পরে যে বাটিগুলি আমরা ভাগ করে রাখতাম মিলের জন্য, ওখানে ঘোরাফেরা করছে বা গন্ধ শোকার চেষ্টা করছে। গন্ধ শোকার চেষ্টা করার পরে সে খাবারের জন্য চেষ্টা করেন, মানে যদি এরকম হতো যে সে হয়তো ফেলে নষ্ট করবে বা নষ্ট করার চেষ্টা করেনি, সে গন্ধটা শুকে যে ভেন্টিলেটরটা ছিল ভেন্টিলেটরের উপর দিয়ে লাফ দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে ওই ভাইটা বিষয়টা খেয়াল করলো যে একটা কালো বিড়াল প্রতিনিয়ত আসছে, তো সে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে যাওয়ার ফ্রেশ ট্রেশ হয়ে যখন সে দেখা গেল যে দুটা মিল এখানে কম পড়ে গেছে। তো এই ঘটনার কিছুদিন পর আমার স্কুলের এক ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে বন্ধু তুমি কই আছো বা নতুন কোন জায়গায় উঠলাম। পরে আমি কথা প্রসঙ্গে বললাম যে আমি তো স্টেশন রোডের একটা বাসায় উঠলাম, তো সাততলায় থাকি, তো আমার আমার যে ফ্ল্যাটটা এটার পাশে হচ্ছে একটা অংশ খোলা ছাদ আর একটা অংশে হচ্ছে দুটো রুম, ওখানে আমি ব্যাচেলার থাকি। তো সে কথা প্রসঙ্গে আমাকে একটু সতর্কতা বলবো না, মানে নর্মালি বললো যে দেখো একটু সাবধানে থেকো। তো কথা প্রসঙ্গে কথা বললাম, তো কিছুক্ষণ পর আমি কথা শেষ করলাম, মোবাইলের কথাটা শেষ করলাম। শেষ করে আবার আমার বাবা মাকে ফোন দিলাম যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তো এক সপ্তাহ যেহেতু হয়ে গেছে খোঁজ খবর নেই। তো তারপর দেখা গেল কথা শেষ করেছি, আচমকা আমি টপ ফ্লোরের দিকে তাকালাম, অর্থাৎ সাততলার যে টপ ফ্লোরটা একটা অংশ ওইখানে কার্নিশ আছে, তারপর উপরে যে পানি ট্যাঙ্কটা আছে, তো ওইখানে আমি টপ ফ্লোরটাতে আচমকা তাকালাম। তাকানোর সাথে সাথে আমার কেমন জানি মনে হলো যে আমার শরীরটা একটু কাঁপুনি দিল। কাঁপুনি দেওয়ার পর আমি অদ্ভুত কিছু বিষয় দেখতে পেলাম, যে একটা কালো জামা পরা, এটা ঠিক বোরকার মতো না আবার সিমিলারও না, একটা অন্য ধরনের একটা পোশাক। তো কালো মেয়েটা, কালো পোশাক পরে ওই মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে, মানে এমন ভাবে তাকিয়ে আছে যে দেখে মনে হচ্ছে যে আমার প্রচন্ড ক্ষোভ আমার, মানে আমাকে পারলে পারলে সে হেনস্থা করবে বা কোনো মারধরের একটা আশঙ্কা আছে যে আমাকে ওইভাবে সে আমার দিকে দৃষ্টিটা ওইভাবে সে তাকিয়ে আছে। তো এটা দেখে আমি প্রথম অবস্থায় ঘাবড়ালাম না যে এটা হয়তো আমার মনের ভুল, এরকম কোনো কিছু ঘটনা ঘটতে পারে, যেহেতু আমি নতুন জায়গায় এসেছি তো হয়তো এটা আমার মনের ভুল হতে পারে। তো এটা আমি পরীক্ষা করার জন্য চোখটা বন্ধ করলাম। চোখটা বন্ধ করার 30 সেকেন্ড পরে আমি আবার তাকালাম, তো দেখলাম যে ওটা কালো কোনো মেয়ে না। তো সাথে সাথে সে রূপ পরিবর্তন করলো, মানে চেহারাটা এমনভাবে পরিবর্তন করলো যে একটা দেখা যাচ্ছে যে কোনো পাখির মতো, হয়তো সেটা উট পাখির মতো হতে পারে বা বিশাল আকার কোনো পাখি হতে পারে পাখিটা, এটা আমার সচরাচর দেখা কোনো পাখি না, ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকোভারিতে যেরকম দেখা এরকম কোনো পাখি না। তো দেখানোর দেখে সাথে সাথে আমার কাছে মনে হলো যে সিমিলার, মানে আমার বাস্তব জীবনের সাথে মিলছে না। তো সাথে সাথে ওরকম একটা পাখির মতো হয়ে সে উড়ে চলে গেল। তো ওটা ওটা দেখার সাথে সাথে আমি ও বাবা গো এটা বলে আমি একটা চিৎকার করলাম, মানে চিৎকার করার সাথে সাথে আমার মনে হলো যে কেউ হয়তো আমাকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে, স্ট্রেচারে করে 4-5 জন ধরে আমাকে কোথাও নিয়ে যাচ্ছে। আর নিয়ে যাওয়ার পর আমার মাথা পানি ঢালছে, তো আমার এরপর আমার কিছু মনে নেই। তারপর যখন সকালে আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর আমার যে রুমমেট ছিল বা আমার পাশে বেডে যিনি ছিলেন তাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া কালকে রাতে তো এরকম একটা ঘটনা ঘটেছে। তো আমার প্রচণ্ড গরম ছিল, তো আমি ছাদে গিয়েছিলাম কথা বলার জন্য, মোবাইলে কথা বলার জন্য, তো এরকম একটা ঘটনা ঘটেছে এরকম আমি দেখেছি। তখন সে একটু বিরক্ত হলো, মানে এমনভাবে বিরক্ত হলো যে তুমি কি এখানে মজা করতেছো, মানে সিনিয়র বড় ভাই, মেসের সিনিয়র বড় ভাই, তুমি কি মজা করতেছো যে এরকম কোনো ঘটনা, তুমি কি জানো কেন গত রাতে এমন বৃষ্টি হয়েছে যে ফ্যানটা পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে, আর তুমি বলতেছো যে তোমার গরম লাগছে, তুমি ছাদে গিয়ে এরকম একটা দৃশ্য দেখছো। তো ওই বড় ভাইকে কোনোভাবেই আর বিশ্বাস করাতে পারছি না যে এটা বড় ভাই আসলে এরকম একটা ঘটনা ঘটছে। তখন আমার মনে হলো, তখন আমি একটু কনফিউজ হয়ে গেলাম যে এটা আসলে কি এটা আমার মনে ভুল। তখন আমি সাথে সাথে আমার মোবাইলটা বের করলাম, মোবাইলটা বের করে চেক করতে চাইলাম যে আমি গত রাতে আমার ওই স্কুলের ওই ফ্রেন্ডকে ফোন দিয়েছিলাম বা বাবা মাকে ফোন দিয়েছিলাম, তো ওটা আমি চেক করি যে তাহলে তো বোঝা যাবে যে আসলে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, বা আমি টাইমটা মিলিয়ে দেখার চেষ্টা করলাম। তো আমার ফোনটা নিলাম, ফোনটা নেওয়ার পরে আমি প্রাক্তলভাবে খেয়াল করলাম যে আমার ডায়ালে কোনো নাম্বার নেই বা কোনো মিস কল নেই বা কোন ক্লাস শেষ করে বাসায় যাওয়ার পর, খুব সম্ভবত এটা মাগরিবের আজান দিবে দিবে এরকম একটা সময়। তো আমি বাসায় গেলাম, বাসায় ওই টাইমটাতে কেউ ছিল না, আমি একাই দরজা খুলে ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর ভিতর থেকে একটা ধূপ জ্বালালে যেরকম গন্ধ হয় ঠিক সেরকম একটা গন্ধ, আমার মনে হলো যে কেউ ধূপ জ্বালিয়েছে। তো ভিতরে গিয়ে আর আমি এরকম কোনো কিছু পাইনি যে ধূপ জ্বলছে না, কিন্তু আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বা আমার নিঃশ্বাস আমি এটা স্পষ্ট বুঝতে পারছি যে এটা ধূপ জ্বালানো হয়েছে। তো এর কিছুক্ষণ পর আমি ফ্রেশ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার যখন আসলাম, তখন নিচে যাব যে কোনো একটা কারণে, তখন যেহেতু আমি পলিটেকনিকে পড়ছি তো আমার যে কোনো একটা প্রয়োজন আমি নিচে গেলাম। নিচে যাওয়ার পর নিচে যাব আমি ছাদের যে দরজাটা, ওই দরজাটা আমি বন্ধ অবস্থায় পেলাম বা আমার কাছে মনে হলো যে বাইরে থেকে কেউ আটকিয়ে দিয়েছে। তো আমি বাইরে থেকে প্রচণ্ড ধাক্কা দিচ্ছি কিন্তু দরজার কোনো অবস্থায় খুলছে না। তো যেহেতু আমরা একবারই টপ ফ্লোরে থাকতাম বা এখানে নিচে একবারে নিচে
আপনার শেষ করতে হবে ঘটনাটা কি হয়েছে, তারপরে আমি মানে তারপরে আপনি মূল ঘটনায় আছি আমরা। জি,
এরকম একটা এরকম ঘটনা প্রায় সময় ঘটতে থাকতো। আমি আমি যখন প্রায় সময় দেখতাম যে ছাদে কেউ হাঁটছে বা আমাকে ফলো করছে, বা প্রায় সময় দরজাটা বন্ধ অবস্থায় পেতাম, বা বন্ধ অবস্থায় পাওয়ার পর আমরা এরকম অবস্থাতেই বিশ্বাসযোগ্য ঘটনা ছিল না যে হয়তো প্রথম প্রথম ভাবতাম হয়তো কেউ দুষ্টমি করে এটা বন্ধ করছে, কিন্তু আসলে ভেরিফাই করে দেখা গেছে যে এরকম কোনো ঘটনাই ঘটতো না।
ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন সবাইকে, তারপরে আপনার ঘটনায় যাব এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটা ভালো লাগবে। চলুন শুয়ে আসি তৃতীয় অতিথির ঘটনা।
থ্যাংক ইউ রাসেল ভাই, আমি এরশাদ উত্তরা থেকে।
জি,
আসসালামু আলাইকুম লিসনার। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা বলবো এটা আমার একটা কালেক্টেড স্টোরি। ভূতের ধর্মের ভালোবাসা থেকে নিজের যে ইউজুয়াল জবগুলো থাকে তারপর তো খুঁজে বেড়ায় যে কোথায় কোন স্টোরি পাওয়া যায়। তো এটা হচ্ছে, যেহেতু আমি উত্তরা থাকি, উত্তরাকে আপনারা বলতে পারেন এটা উত্তরা মডেল টাউন না বলে হাসপাতাল মডেল টাউন বলতেন, বিকজ লট অফ হসপিটালস আর দেয়ার, প্রত্যেকটা অলিতে গলিতে হসপিটালস ক্লিনিক ভরা। তো ওরকম একটা হসপিটাল আমি, যেহেতু অ্যাভেলেবল সার্কামস্ট্যান্সেস আমি এটা বলছি না, নামটা বলতেছি না, এবং যে এটা লাশ ভাই অ্যাম্বুলেন্সের একজন ড্রাইভার, ওনার নামটা আমি আসনটা বলবো না। তো ওনার সাথে আমার গত পরশু দেখা হয়, তারপরে দেখা হতে আমি চা খাচ্ছিলাম, তো জিজ্ঞেস করলাম যে ভাই এরকম এরকম, তো উনি ওনার স্টোরি বললেন লাস্ট মান্থ। উনি যেটা বলেছিলেন ওনার একদম উনি যেভাবে বলেছেন ওভাবে বললাম, বলতেছি আমি, এটা একটা যে কোনো একটা হসপিটালে একটা লোক মারা গিয়েছে রাতে, মানে লিভার সিরোসিস হয়েছিল, রাত 9টার দিকে মারা গিয়েছে। হি ওয়াজ ফ্রম কাশীপুর, কাশীপুর হচ্ছে গিয়ে বরিশালে, বরিশালে একটা ছোট গ্রাম। তো ওখান থেকে ওনাকে ওনার ওই যে ভদ্রলোক মারা গিয়েছেন তার মামা ছিলেন, আপন মামা এবং তার এক দুঃসম্পর্কের ভাই, এরা দুজন। তো সে ওই লোকের নাম, ড্রাইভারের নাম হাসান, হাসান ভাইকে তারা রেড করলো, ওই লাশটা নিয়ে যাবে। তো হাসপাতালের আপনার ফর্মালিটিস মেনটেন করে ওরা লাইক 11:30 দিকে, রাতটা 11:30 দিকে রওনা করে। হাসান ভাই সাথে ছিল একজন, তার যে একজন হেল্পার থাকে ও ছিল, মামা ওই ডেড বডির মামা আর সেই দুই সপ্তাহ তার চারজনে। তো ওরা আরিচা হয়ে না গিয়ে ওরা আপনার মাওয়া হয়ে রওনা করছে। মাওয়া থেকে, মাওয়াতে একটু দেরি হয়েছে কারণ এখন নদীতে অনেক পানি। মাওয়া থেকে ওরা ফেরি ফেরি পার করে কেওড়াকান্দি যেতে প্রায় 2.5 ঘন্টা। তো লাইক ওরা কেওড়াকান্দির ওদিকে পৌঁছতে পৌঁছতে প্রায় পৌনে তিনটা বেজে গেছে রাত্রে। তো কেওড়াকান্দি থেকে সোজা গিয়ে ভাঙ্গা, ভাঙ্গা থেকে তারপরে গৌরনদীর দিকে যেতে আপনার মানে দুই পাশে তেমন কোনো লোকালয় নাই, দুই পাশে আপনার ধানি জমি। যখনই আমি ব্রেক করছি, ব্রেক করে আসলে তখন দেখলাম যে না, একটা বানর না, ওইটা আসলে বানর ছিল না, একটা বানরের মতো দেখতে, কিন্তু মুখটা হচ্ছে গিয়ে আপনার এগুলো খুবই ছোট ছোট, মুখটা মানুষের মতো, কুৎসিত মানুষের মতো, কিন্তু প্রত্যেকটা লেজ আছে এবং গায়ে বড় বড় পশম। এই জিনিস আমার জীবনে কখনো দেখিনি। তো ওরা গাড়িটাকে এমনভাবে ওরা অনেকগুলো মানে অ্যাটাক করছে যে গাড়িতে ওরা কেউ ইয়ের উপর উঠতেছে, উইন্ডশিল্ডের উপর উঠতেছে, লাফালাফি করতেছে, এবং তাদের চোখগুলো ছিল হচ্ছে আপনার একটু বড় বড় লালচে এবং জল জল করতেছিল। এগুলো দেখে এখন হাসান ভাই বারবার গাড়ি স্টার্ট করছে, তো গাড়ি স্টার্ট নিচ্ছে না। আরও একটা জিনিস যেটা ঘটেছে, ওই রাস্তাটা যে বরিশালে ওই ভাঙ্গা থেকে সোজা রোডটা যেটা গিয়েছে, ওটা কিন্তু আপনার রাসেল ভাই বরিশালে যায়, ওখান থেকে স্বরূপকাঠি যায়, ওখান থেকে পটুয়াখালী যায়, বোরগোনা, ওই সেম রোড, এবং প্রচুর মানে নাইটের গাড়িগুলো ওখান থেকে চলে। কিন্তু উনি আমাকে বললো যে এরশাদ ভাই, ওই যে সময় এই ঘটনাগুলো যে ঘটতেছে, দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল বাস, নো মিনি বাস, নো ট্রাক, নাথিং, কিচ্ছুই পাচ্ছিলাম না। এবং আমরা খুব চাচ্ছিলাম যে একটা কিছু পাই, আমরা যেন হেল্পের জন্য বলতে পারি, যে কারণ আমরা গাড়ি থেকে নামতে পারতেছি না। সাডেনলি তারা মনে করেন পিছন্ত যেখানে প্রিসন কম্পার্টমেন্টে এসে যেখানে ফ্রিজিং কম্পার্টমেন্টটা ওখানে তো আপনার লাস্ট ডেড বডিটা রাখা হয় একটা কফিনের মধ্যে, ওরা বুঝতেছে যে ওটা মানে মানে খোলার খুব চেষ্টা করেছে বা ভাঙা চোর মানে খুব পুরা ওনাদের যে অ্যাম্বুলেন্সটা পুরোটা দুলতেছে এরকম করে করতে করতে, এবং তারা কোনোভাবে নামাতে পারতেছে কারণ বাইরে অনেকগুলো ওই ধরনের ওই জন্তুগুলো, জন্তু বলতে পারেন বা ক্রিয়েচার বলতে পারেন হোয়াট এভার, তো এরা মানে ভিতরে বসে দোয়া পড়া ছাড়া কোনো তাতে তারা দোয়া দৌড় পড়তেছিল খুব জোরে জোরে এবং বারবার স্টার্ট নেওয়ার চেষ্টা করতেছিল কিন্তু স্টার্ট নিচ্ছিল না গাড়ি। তো এরকম করে অলমোস্ট অ্যান আওয়ার তারপরে দেখলো যে হঠাৎ তো এগুলো চলে গেল, চলে যাওয়ার পর তারপর রাত 10-15 যখন তারা চলে যায় লাইক উইদিন 5-10 মিনিটস দেখে যে না ইউজুয়ালি যে গাড়িগুলো নাইট শিফটে চলে বরিশালের দিকে যাচ্ছে পটুয়াখালীর গাড়ি সবগুলো যাচ্ছে আর ওনার গাড়িটা সাইড করা। তখন ওরা একটু মানে মনের মধ্যে সাহস করলো তখন নামলো, নেমে পিছনে গিয়ে যা দেখলো আসলে ইট ওয়াজ আউট অফ দ্যার ইমাজিনেশন, দেখলো যে তারা কফিনটা তো রাখতে পড়ে আছে, কফিনটা ভাঙা চোরা পুরা এবং কফিনের মধ্যে ডেড বডির শুধু পাজরের কিছু হাড় এবং স্কেলটা ছাড়া কিছু নেই। আমাকে হাসানের বলতেছিল যে এরশাদ ভাই যে আপনি যদি বিশ্বাস করেন এক ফোঁটা রক্ত কোথাও ছিল না, মানে রক্তটা লাইক আমরা যেমন যদি মুরগি খাই বা কিছু খাই যেভাবে আমরা চিবিয়ে খাই ঠিক ওইভাবেই ছিল, দেয়ার ইজ নট এ সিঙ্গেল ড্রপ অফ ব্লাড, মানে যে ব্লাডগুলো কেউ চাইটা খায় নিচ্ছে সব। তারপর তার মামা খুব মানে হাউমাউ করে কাঁদতেছিল অবস্থাটা দেখে দেখে, তারপরে কী করবো ওনার কাছে একটা চাদর ছিল, ওই বোনস যেগুলো ছিল অল্প কিছু বোনস ওগুলো ওই চাদরের মধ্যে উঠাই নিয়ে ওইটা নিয়ে তারপর বাইরে গিয়ে ওটার উপরে জানাজা করে ওটাকে দাফন করা হয়েছে। এই ছিল স্টোরি রাসেল ভাই। থ্যাংক ইউ,
থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। তো যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে পরবর্তী ঘটনায় যাব আপনার কাছে এবং আপনারা একটা ঘটনা শুনবো। আমাদের দ্বিতীয় অতিথি যিনি আছেন, প্রথম অতিথি, তার কাছে আবারও ফিরে যাচ্ছি এবং তার কাছে আমরা একটা ঘটনা শুনে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আশা করছি যে আপনারা লিখতে থাকবেন আমাদেরকে। চলুন শুনে আসি আমাদের প্রথম অতিথির দ্বিতীয় ঘটনাটি। জি বলুন।
আমার বড় ভাই এবং বোনের সাথে ঘটা, তা অনেক বছর নিয়ার অ্যাবাউট 35 ইয়ার্স আগের ঘটনা। তখন আমার ভাই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়তেন, তো উনি হোস্টেলে থাকতেন। তো একদিন শীতের বিকেলে আমার মেজো বোন তো ব্যাডমিন্টন খেলছে, হঠাৎ করে দেখতেছে কি সন্ধ্যার ঠিক আগমন হচ্ছে, মাগরিবের আজান তখনও দেয়নি, তো দেখতেছে যে হঠাৎ করে যে ভাইয়া হাত দিয়ে আপুকে ইশারা দিচ্ছে। তো আপু তো অনেক এক্সাইটেড হয়ে গেছে যে ভাইয়া এত মানে এই সময় হঠাৎ করে বাসায় কিছু না বলে কীভাবে আসছে, ভাইয়া তখন স্কুলে পড়ে তার তো আসার কথা না। আপু শক, তারপরে মানে ভাইয়া হাত দিয়ে তাকে ইশারা দিচ্ছে, আপু দৌড়ে ভাইয়ার দিকে গেছে মানে যাচ্ছে, তো যতই কাছে যাচ্ছে মানে মনে হয় ভাইয়া ততই দূরে সরছে এরকম একটা বিষয়। তো এরপরে মানে কিছু দূর যাওয়ার পরে এর ভিতরে মাগরিবের আজান দিয়ে দিয়েছে রাসেল ভাই। তো আমি তার আগে একটু বলে রাখি রাসেল ভাই, আমাদের যে আমার হোমটাউন বরিশালে, তো আমাদের যে বাসাটা ওটা বাসার একটা পোর্শন আপনার একটু ব্যাকওয়ার্ড এবং ওইখানে এই টাইপের অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের অনেক বিষয় এখানে আছে। তো ওইটা হচ্ছে তিনটা বাসার মিলে একটা কর্নার রাখল ভাই। তো ওই কর্নারের দিকে যাচ্ছে, কাজিন ছিল আমার আপুর সাথে, তো ওই আমার কাজিন আমার আপুকে বলতেছে তুই কোথায় যাচ্ছিস, বলতেছে তুই দেখতেছিস না দাদা আসছে, ঢাকা থেকে দাদা আসছে। তো আপু বলতেছে কোথায় দাদা, দাদাকে তো দেখা যাচ্ছে না। তো আপু বলতেছে সামনেই তো দাঁড়ানো আছে। তো বলতেছে কোনো দাদা আসে না, তুই চল ভিতরে চল, এই কথা বলে আপুকে ভিতরে নিয়ে আসে। আসার পরে আপুকে জিজ্ঞেস করে মানে আমার আম্মার কাছে ঘটনাটা বলতেছে আমার কাজিন, তো আপু আম্মার সাথে এইভাবে শেয়ার করছে যে আপু দেখছে যে আমার বড় ভাই আসছে, তখন মানে হোস্টেলের রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে হোস্টেলের একটা ড্রেস থাকে, ড্রেস কোড আছে ওদের, তো ওইরকম একটা ড্রেস পরা ভাইয়া আপুকে হাত দিয়ে ইশারা করে ডাকছে। তো
এটাই ছিল ঘটনা, আসলে কেউ ছিল না ওইখানে, এটা পুরো একটা ইয়া ছিল।
ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা এবং আমাদের একটা অডিও ক্লিপ আমরা এখন শুনে আসব এবং আশা করছি যে এই ক্লিপটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এবং তারপর ইন দ্য মিন টাইম আপনারা আমাদেরকে লিখুন অবশ্যই যে আপনারা কোন ধরনের মানে কোন ঘটনাটা এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের ফেসবুক পেজে লিখে আমাদেরকে জানান। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, ফিরে আসবো একটু পরেই, আমাদের সাথেই থাকুন।
FM. The night comes alive. Bishash kora na kora ta apnar byapar.
Assalamu alaikum Rasel bhai. Ami Samiur Islam Siddiqui Dipto. আমি পোল্যান্ডে থাকি। আজকে শুরুতেই ঘটনায় চলে যাই, জিজ্ঞেস করবো না আপনি কেমন আছেন, আমি জানি আপনার সবসময় ভালো বলেই থাকেন। ঘটনাটা যখন আমার সাথে ঘটে, দ্যাট টাইম আই ওয়াজ ইন নেদারল্যান্ড ইন অ্যামস্টারডাম, তখন আমি অ্যামস্টারডামে পড়ালেখা করতাম। অ্যামস্টারডাম ইউনিভার্সিটি অ্যামস্টারডামে একটা ডিপ্লোমা কোর্সে আমি তখন যাই নেদারল্যান্ডসে বাংলাদেশ থেকে। তো যখন আমি নেদারল্যান্ডসে থাকতাম, সেই সময় আমার সাথে একটা ঘটনা ঘটে যায়। আসলে অনেক সময় আমরা বলি, অনেক মানুষে আমরা বলি যে প্যারানর্মাল অনেক কিছু বিলিভ করি না, ওয়ান্স অ্যাপন এ টাইম আমিও ওরকম ভাবে বিলিভ করিনি, কারণ আমি কোনোদিন দেখিনি বা এক্সপিরিয়েন্স করিনি। তো সেই হিসাবে আমি আসলে বলতেছি, পরবর্তীতে আমার আসলে বিলিভ হচ্ছে না এরকম কিছু ঘটতে পারে। আমি আমার ঘটনাটা এতটা ভয়ঙ্কর না, তবে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন মানুষদের সাথে। সো ঘটনাটা ঘটে আমার সাথে, দ্যাট টাইম আমি একটা রেস্টুরেন্টে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে তখন আমি পার্ট টাইম জব করতাম। প্রতিদিন আমাকে 5 ঘন্টা সেখানে আমার কাজ করতে হইতো। আমি শুধু, আমার দায়িত্ব ছিল শুধু ক্যাশ গোনা এবং ক্যাশগুলোকে লাস্টে কাউন্টিং করে মালিককে বোঝাই দেওয়া, আসা যে করে হোক, কারণ তার যে স্টুডেন্ট ছিল অনেকগুলা, আর ইট ওয়াজ এ টার্কিশ রেস্টুরেন্ট, তো নেদারল্যান্ডস অনেক টার্কিশ রেস্টুরেন্ট আছে। তো অ্যামস্টারডামে যখন আমি ঘটনাটা ঘটে, তখন আমি কাজ করতাম হচ্ছে বেলমার এরিনা, ইটস এ ভেরি বিগ প্লেস ইন অ্যামস্টারডাম, এটা খুবই ফেমাস একটা জায়গা বলা যায়। আয়াস্ক যে টিমটা আমরা দেখি চ্যাম্পিয়ন্স লিগে মাঝে মাঝে, এই টিমটার স্টেডিয়ামের বাইরে, আয়াস্কের ফিল্ডের বাইরেই আমাদের রেস্টুরেন্টটা ছিল। তো সবসময় এটা জমজমাটপূর্ণ একটা জায়গা ছিল, দেখা যায় তো বিকেলবেলা যখন নেদারল্যান্ডস যত ব্যাংক আছে, ব্যাংকের হেডকোয়ার্টার অ্যামস্টারডামে এই বেলমারেরিনাতে, প্রায় 16-17 ব্যাংক। তো দেখা যেত যে বিকেলবেলা এরকম অবস্থা হইতো মেট্রো রেলে, সেই সময় প্রায় 30-40 হাজার মানুষ একসাথে বাইরে হইতো, সেখানটা তো ক্রাউডলি থাকতো। শুক্রবার নাইট ছিল, শুক্রবার দিন আমার কাজ শেষ, স্যাটারডে সানডে সব কিছু বন্ধ, ইউনিভার্সিটিও বন্ধ, কাজও নাই, আমি আবার 2 দিন কাজ করি না ওই টাইমে উইকেন্ডে। তো 11:30 দিয়ে ক্লোজ করে আমি বাইর হই, যেহেতু কালকে বন্ধ তাহলেও কোনো সমস্যা নেই। তো চিন্তা করলাম যে লাস্ট শো কোথায় আছে, লাস্ট সিনেমাটা আমি যে কোনো একটা মুভি দেখতে চাচ্ছিলাম। আর তখন আমার, তখন ফার্স্ট এন্ড ফিউরিয়াস 7 ছিল আমার যতটুকু মনে আছে, ফার্স্ট এন্ড ফিউরিয়াস 7 যখন ছাড়ে, তখন বেলমার এরিনাতে পাথওয়ে, আমাদের যে সিনেমা হল এটা হচ্ছে নেদারল্যান্ড অ্যামস্টারডামে অন্যতম বড় সিনেমা হল, এখানে লাস্ট শো ছিল রাতে 12:00। তো একটার সময় লাস্ট চিন্তা করলাম 11:30 বাজে, 12:00 দিকে ঢুকে যাই, ছবি টুবি দেখে ব্যাঙ্গে করলাম। রাত্রে পুরো ফিল্ম আমি ওরকম ভাবে দেখতে পারিনি, আমি 2:05 কি 6 দিকে আমি বের হয়ে গেলাম, আমার ভালো লাগতে শুরু না, বের হয়ে গেলাম। প্রচণ্ড শীত ছিল দ্যাট টাইম, তখন বাইরে টেম্পারেচার ছিল -14, তো বরফ কিছুক্ষণ আগে স্নোফল হয়েছে হওয়ার পরবর্তীতে। তো নেদারল্যান্ডস আমরা সবাই, আপনারা হয়তো জানেন, অ্যামস্টারডামের মধ্যে বেশি বলা যায় অন্যতম কান্ট্রি, যেখানে মানে সাইকেলের রাজধানী বলা হয় হচ্ছে অ্যামস্টারডামকে। আপনাদের এটা অনেকে হয়তো জানেন, নেদারল্যান্ডসে অ্যামস্টারডামে যতটুক শহরে যতটুক মানুষ না থাকে তার থেকে বেশি সাইকেল আছে, তারা সাইকেল চালে। তো সেই হিসেবে আমি আমার সাইকেল সুন্দর করে মাফলারটা বলে নিলাম, হাতে গ্লাভস টুপি সব কিছু পরে সাইকেল দিলাম। তা তো বাসা আমার এখান থেকে প্রায় বেলমারিন থেকে আর বাসা প্রায় 6.5 কিলোমিটার। তো সুন্দর করে যখনই আমি রওনা দিই, আমার ঠিক মনে আছে বেলমারিনের পরবর্তীতে আমার যেটা পড়বে হচ্ছে মৈদারপুর স্টেশন, মলিকান স্ট্রাট, তারপরে পড়বে হচ্ছে আমার বেন্দার মাদুয়েক, বেন্দার মাদুয়েকের পরবর্তী অ্যামস্টেল স্টেশন, তারপরে লাস্ট পয়েন্ট যেটা আমাকে দেখতে হবে ট্রাউসল্যান্ড, ডিমেন জাউথ হয়ে আমাকে যেতে হবে সায়েন্স পার্ক, ক্যারোলিনা ম্যাকলারবেন 3088, এটা আমার অ্যাপার্টমেন্ট নাম্বার ছিল। তো যখন আমি বেন্দার মাদুয়েক ক্রস করলাম, বেন্দার মাদুয়েকের পর অ্যামস্টেল স্টেশন ক্রস করার পর, যখন আমার আসলে আমি মূলত যেখানে ট্রাউসল্যান্ড গ্রেভিয়ার্ড যেটা নিয়ে আসলে আমার কাহিনী এটা হয়েছে, গ্রেভিয়ার্ডের কাছাকাছি যখন আসি আমি, সেই টাইমে আসার পরবর্তীতে গ্রেভিয়ারটা নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে আমি গ্রেভিয়ারটা নিয়ে কিছু বলতে চাই মানুষদের, না হলে বুঝবেন অনেকে। গুগলে হয়তো আপনারা সার্চটা দেখতে পারেন ক্রাউডল্যান্ড গ্রেভিয়ার। আমি যতটুকু আমার নলেজে আছে আমি ক্রাউডল্যান্ড গ্রেভিয়ার নিয়ে এরকম কোনো কিছু আমি ইন্টারনেটে পাই নাই। তবে ওখানকার স্থানীয় মানুষরা যারা আছে তারা যেভাবে বলে দেখ এটা সবাই জানে যে ক্রাউডল্যান্ড গ্রেভিয়ারটা কতটা ভয়ঙ্কর একটা গ্রেভিয়ার। এই গ্রেভিয়ারটা এটা হচ্ছে অ্যামস্টারডামের সব থেকে বড় গ্রেভিয়ার। যদি অনেক ধরনের লোকপ্রচার অনেক ধরনের মানুষের মুখের মধ্যে অনেক ধরনের কথা শোনা যায় ক্রাউডল্যান্ড গ্রেভিয়ার নিয়ে স্পেশালি, তো সেই হিসাবে এটা এত বড়। এটা দৈর্ঘ্য হচ্ছে 3.8 কিলোমিটার, প্রস্থে হচ্ছে 1.2 কিলোমিটার, এবং বলা হয় নট অনলি অ্যামস্টারডাম, ডেনহে, রটারডাম, অ্যামস্টারডাম, তারপরে আয়ারল্যান্ড, সব পুরা যতগুলো স্টেট আছে সবগুলো স্টেটের মধ্যে নেদারল্যান্ড। নেদারল্যান্ড খুবই ছোট একটা কান্ট্রি, বাংলাদেশ তো ছোট একটা দেশ, তো হোল নেদারল্যান্ডসের মধ্যেই বলা যায় এটা খুবই একটা বড় একটা গ্রেভিয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক ধরনের দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন তারাগুলো হিটলার যখন পশ্চিমাঞ্চলে এবং উত্তর পূর্ব দিকে যখন আঘাত আনে তখন নেদারল্যান্ডসেও কিছু ধরনের ধ্বংসযজ্ঞ হয়, এবং পলি ওয়ান্স আপন এ টাইম পর্তুগালের সাথে নেদারল্যান্ডসে যখন পর্তুগিজদের সাথে যখন ডাচ, এটা প্রায় বলা যায় 1700 সালের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক আগে যখন একবার আক্রমণ হয়, অ্যাটাক হয়, তখন অনেক ধরনের সৈন্য যারা পর্তুগিজরা যখন নেদারল্যান্ডসকে যে কোনোভাবে হোক আক্রমণ করছে এবং তারা যখন প্রতিহত করার চেষ্টা করছে তখন অনেক ডাচদের মেরে এখানে গণকবর দেওয়া হয়েছে, মানে এই কথাগুলো শুনেছে। এবং ওখানে স্তম্ভ করা লেখাও আছে যে এত এত সালে এইটা একটা গণকবর, 1793 সাল লেখা আছে, 1790 সাল লেখা আছে, দফায় দফায় বিভিন্ন সময়। তো ওইখানে অনেক ধরনের ভৌতিক কিছু কাহিনী হয়, এবং সাইডে দিয়ে এখানে অনেক মানুষের কাছে শোনা যায় যে এখান দিয়ে বেলজিয়াম, নেদারল্যান্ডস, জার্মানির তিনটা দেশের ট্রায়াঙ্গেল করার জন্য মানে মিল সংযোগ একটা রোড আছে, হাইওয়ে রোড আছে, যেটাকে বলা হয় বিজনেস টানেল নেদারল্যান্ডসে। এই বিজনেস টানেলটাকে বিভিন্ন সময় এখান থেকে প্রচুর গাড়ি প্রতিনিয়ত জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডসের মধ্যে যত বড় বড় লরি আছে, বাস আছে, সবগুলো আসলে এখান থেকে চলাচল করে। সো এখানে অনেক ড্রাইভারদের কাছে অনেক ধরনের ভৌতিক অভিজ্ঞতা বা অনেক ধরনের কথাবার্তা শোনা যায়। তো আমি আমার ঘটনায় আসি, আমি যখন ক্রাউডল্যান্ড গ্রেভিয়ার, তো ক্রাউডল্যান্ড গ্রেভিয়ারটা ভয়ঙ্করের জন্য ক্রাউডল্যান্ড গ্রেভিয়ারটা একটা বিশেষত্ব কি, এটা অনেক সুন্দর একটা গ্রেভিয়ার। তারা এত সুন্দর করে গ্রেভিয়ারটা সাজায় রাখবে, আপনারা জানেন খ্রিস্টিয়ানরা তারা ফুল অলওয়েজ তাদের গ্রেভিয়ারের মধ্যে থাকবে, সেটা কবরের উপরে হোক বা যে কোনোই হোক, আপনার তাদের বাগানের একটা সুন্দর একটা সিস্টেম দেখবে। তো যেহেতু একটা ভৌতিক একটা এক্সপিরিয়েন্স এখানে অনেকেই বলে, সেই হিসেবে ক্রাউডল্যান্ড গ্রেভিয়ারের গেট আছে হচ্ছে 19টা, এই 19টা গেটের মধ্যে বিশাল বিশাল সার্চ লাইট লাগানো থাকে, তো আলোর কোনো অভাব হয় না। নেদারল্যান্ডসে অলওয়েজ তাদের কিছু ইতিহাস আছে যেটা আমি এখন আসলে বলতে পারতেছি না। তাদের ইতিহাস অনুসারে নেদারল্যান্ডসকে কোনোদিনও অ্যামস্টারডাম এইটাকে শহরটাকে অ্যামস্টারডাম স্টেটটাকে রাজধানীটাকে কোনোভাবেই তারা আলোর আধারে আধারচ্ছন্ন কোনোদিনও রাখবে না বা অন্ধকারে কোনোদিন রাখে না, তারা আলো হিসেবেই রাখে। যদিও ইউরোপের সব কান্ট্রি আমি 11টা দেশগুলি সবগুলোর মধ্যে আমি দেখছি না সবগুলোতেই লাইটিংই করে, তবে এখানে একটু বেশি আলোর ব্যবস্থাটা। সানজোর ক্রাউডল্যান্ড গ্রেভিয়ারের কাছাকাছি আসি, অ্যামস্টারডাম স্টেশন ক্রস করার পর যখন আমি 19 নম্বর গেট, এই সাইডে হচ্ছে 19 নম্বর গেট, আর একদম ওই সাইডে হচ্ছে 1 নম্বর গেট, 19 নম্বর গেটের থেকে 19 নম্বর গেট থেকে ডাইরেক্ট 11 নম্বর গেট পর্যন্ত হচ্ছে, এটা আমি যদি তুলনা দিই 19 নম্বর গেট থেকে 11 নম্বর গেট পর্যন্ত দেখা যায়, তারপরে ডানে মোচড় নিলে ডান দিক থেকে 10 নম্বর গেট থেকে 1 নম্বর গেট। একটা জিনিস লক্ষ্য করলাম, এই রাস্তাটা সম্পূর্ণ লম্বা এবং বিশাল বিশাল গাছ আছে এই রাস্তাতে, আপনারা হয়তো জানেন এগুলা প্রায় 100 বছরের উপর এগুলো বয়স গাছ, বিশাল বিশাল গাছ। সো কোনো ধরনের লাইটিং নেই ওই দিন, কোনো লাইটই জ্বলতেছে না, যেটা মানুষের সবচেয়ে অবাক করছে সেই সময়, কেন একটা লাইট নষ্ট মুখে পায়নি, কোনো লাইট জ্বলবে না কেন। তবে বরফ পড়লেও একটা জিনিস ওই দিন মানে ছিল, সেটা হচ্ছে আকাশে খুবই সুন্দর চাঁদ ছিল। তো চিন্তা করলাম এত চিন্তা করার টাইম নেই, -14, -15 এরকম তাপমাত্রার মধ্যে কে কিভাবে ফিলস লাইক দেখা যায় যে -19-20 হয়ে যায় অনেক সময়, আর যেহেতু সমুদ্র বৃষ্টির নিচে প্রচুর বাতাস থাকে সে সময় শীত আরো বেশি লাগে। তো এত চিন্তা করার টাইম নেই, মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালাইলাম, যাইতে থাকতে আমি আমার যখন মনে আছে আমি যখন 17 নম্বর গেট ক্রস করে 13 নম্বর গেট, দ্যাট টাইম অলওয়েজ আমি বলি আনলাকি 13, এটা আমি জানি না কেন, অনেকের সাথেই হয়েছে এই ধরনের কথা। ১৩ নম্বর গেটের কাছে যখন আসলাম সেই সময় সত্যি অবাক করবি স্যার, আমি সেখানে এখন আমার একটা আরেকজনের নাম আমি অ্যাড করতেছি যে নামটা অ্যাড না করলি না, সেখানে দ্যাট টাইম আমার যে গার্লফ্রেন্ড ছিল এমিলি গালফারত কোহলি, শি ওয়াজ আর্জেন্টাইন, দ্যাট টাইম আমি দেখি এমিলি দাঁড়ায় আছে। স্বাভাবিক আমি ফ্ল্যাশ লাইটের মধ্যে দেখি এমিলি দাঁড়ায় আছে, আমাকে সিগন্যাল দিছে যেটা সম্ভব না। এমিলি সেই সময় হঠাৎ করে আমার সাইকেল থামায়, সাইকেল থামানোর বড় বড় সময় আমি হঠাৎ করে দেখতে পারি যে তুমি দাঁড়াও, যে করে ও ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন করবে আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি দাঁড়াও। আমি দেখি তো ফার্স্ট অবাক, আমি তো আসকি খেয়েছি, এবার বাস্তব কথা বলতে যে তুমি এত রাত এখানে কীভাবে পসিবল হচ্ছে, এটা তো সম্ভব না, তুমি এখানে কী করতেছো, এখান দিয়ে তো আমাদের বাড়ি এখনও তো অনেক দূর, এখনও তো 1.8 কিলোমিটার সামথিং আছে, কারণ গ্রেভের শেষ হলেই আমাদের কিছু দূর আর কি, বাসা সায়েন্স পার্ক বেশি দূর না ক্যারোলিনা ম্যাকলার। তো যখন আমি করলাম তখন আমার বলতো যে তুমি এরকম ও সাধারণ একটা টি শার্ট আর একটা জিন্স প্যান্ট, বাইরে এত টেম্পারেচার, তুমি এরকমভাবে মানে কাহিনী কি। তাও যথাসম্ভব সেই করলো, আমি সাইকেল থেকে নামলাম। সেখান থেকে আমার জিজ্ঞেস করার পরবর্তীতে হ্যাঁ আমার আংকি, আমার আন্টি তো এখানে আছে, আমার আন্টি সে আর্জেন্টিনা থেকে আসছে, তার ডেনমার্কে পোস্টিং ছিল, সে ডেনমার্কে দিয়ে নেদারল্যান্ডসে ঘুরতে আসছে, আর ডেন সে ইউনাইটেড ন্যাশনে জব পাইছে, তো এখানে ঘুরতে আসছে, আমি তার সাথে দেখা করতে গেছিলাম। তুমি দেখা করতে গেছিলে, আমি যখন তোমাকে সন্ধ্যা 7:30 কল দিই তখন তো তুমি ঘুমাইতেছিলা, তখন তুমি আমাকে বলো নাই না দীপ্তি এত কথা বললো না, চলো যাই বাসায় যাই। তো এখন একটা কথা আছে, 13 নম্বর গেট দিয়ে একটা এই গ্রেভিটির ভিতর দিয়ে একটা মানে রাস্তা আছে, এই রাস্তাটা 1 নম্বর গেটে যা থাকে একটা বড় রাস্তার মতো আছে, এটার ভিতর দিয়ে 1 নম্বর গেট দিয়ে বেরোলে আমার মিনিমাম না হলেও 450 মিটার আমার সাইকেল কম চালাইতে হবে। তো আমি খুব তাড়াতাড়ি ভাবে আমি এখান দিয়ে যেতে পারবো, কোনো ধরনের আমার সমস্যা হবে না। তো সেই সময় এমিলি আমাকে বললো চলো যাই, আমরা আমরা গ্রেভিটির ভিতর দিয়ে যাই চলো। আমার এমিলি তুমি পাগল হয়েছো নাকি, তুমি আমি ইয়ের ভিতর দিয়ে যাবো, আমি গ্রেভিটির ভিতর দিয়ে যাবো, এটা তো সম্ভব না এখন, তুমি জানো এটা একটা হন্টেড প্লেস, আর আমি এগুলো বিষয়ে মুখোমুখি হইতে চাই না। আমি ভয় পাই কি পাই না পাই সেটা পরের বিষয়, কিন্তু আমি জিনিসের মুখোমুখি হইতে চাই না। আমি যেহেতু জানি মানুষজন বলে যে এটা একটা খুবই একটা ডেঞ্জারাস একটা এরিয়া, আমি কেন যাবো সেটার ভিতর দিয়ে, তো আমার তো যাওয়া উচিত না। তো না তোমাকে যেতে হবে, চলো যে যেতে হবে তোমাকে যাইতে হবে। এক কথা কাটাকাটিতে মানে আমি যখন তাকে মানে সে যখন ভিতরে ঢুকে না তখন আমার হাত ধরলে, আমি তার হাত যখন ধরছি না সে যাবে একা যাবে আমাকে ছাড়াই সে যাবে ওইটার ভিতর দিয়ে, আমি তার হাত ধরছি, সে আমাকে একটা ঝাটকা দেয়। সে আমাকে আসলে একটা কথা বলতে কি রাসেল ভাই, এটা আসলে আসলে অবিশ্বাস্য একটা জিনিস যে একটা 52 কেজি করি, আমি 5'10", আমার উচ্চতা 5'10", আমার ওজন 90+, আমি বডি বিল্ডিং করতাম সেই সময়। সেই সময় যদি আমাকে 52 কেজি একটা মানুষ আমাকে ধাক্কা দেয় কত দূরেই আমাকে দিতে পারবে, আমাকে সে একটা ধাক্কা দেয়। আমার এখন মনে আছে আমি মনে হয় 7-8 হাত পিছে আমি মানে পড়ে গেছে ডাইরেক্ট যে বরফের উপরে পড়ছি আমি, যেটা একটা মেয়ের পক্ষে সম্ভব না। আর এই মেয়ে যেটা আমি জানি এটা তো সম্ভব না, এটা তো বসি বল না। তো সে আমি উঠছি, যে করেই হোক মোবাইলটা সাইডে পড়ে গেছিলো, মোবাইলে পুরা স্ক্রিন ফাইটা গেছে যে করেই, তাও মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলতেছে। তারপর আমি যখন ফ্ল্যাশ লাইটটা ফোকাস করি গেটের দিকে, আমি এমএলএকে দেখতে পাই না, ওখানে কেউ নেই, কেউ নাই তো নাই তো নাই, কেউ নেই। আমি এখন চিন্তা করছি এখন গেট আবার খোলা, গ্রেভিটির আবার গেট খোলা, তখন মন মেজাজ ভালো না। আমি যখনই গ্রেভেটের দরজাটার কাছে গেলাম, আমি যখনই যাব তখনই কলার আমার পিছনের কলার ধরে একজন লোক টানছে, এবং দ্যাট টাইম সে টান দেওয়ার পরবর্তীতে আমি যখন পিছনে ঘুরি নেদারল্যান্ডসে প্রচুর মুসলিম আছে, আমি যে আপনারাও জানেন হয়তো প্রচুর টার্কিশ, স্পেশালি নেদারল্যান্ডসে টার্কিশ আর পাকিস্তানি যে এদের যে কমিউনিটি এটা বিশাল। একমাত্র যদি আপনি বলেন ক্রাইমিস্ট স্টেশন, সেখানে প্রায় মোর দ্যান 35,000 পাকিস্তানি মেম্বাররা আছে, নেদারল্যান্ডসে পাকিস্তানি কমিউনিটি অনেক বড়, অনেক আফগানিও আছে সেখানে। তো একটা লোক এত সুন্দর আমি দেখিনি কোনদিন এরকম সুন্দর লোক, বলবো না সে বিদেশি একদম হাই লেভেলের, তবে যথেষ্ট সুন্দর, খুবই ভদ্র, বড় মানে ভালো, মানে বলবো না একবার পেটের নিচ পর্যন্ত দাড়ি চলে গেছে তা না, সুন্দর বড় দাড়ি, কালো দাড়ি। একটা লোক আমাকে দাঁড়া করাইলো, দাঁড়া করেই সে, আমি ট্রান্সলেট করে বলতেছি, সে উর্দুতে আমাকে কিছু কথা জিজ্ঞেস করছিল, সেই হিসেবে আমি তাকে সে মানে বলতে এই ছেলে তুমি কোথায় যাইতেছো, আচ্ছা স্যার এরকম এরকম কথা, আমি সালাম দিয়ে বলছি স্যার এরকম এরকম কথা, এরকম আমাদের গার্লফ্রেন্ড তো ওইখানে ঢুকে গেছে, হয়তো সে রাগ করছে, না তোমার ওদিকে যাওয়ার কোনো দরকার নেই, তুমি চলো না স্যার, তুমি কোথায় থাকো, আমি বলছি স্যার আমি থাকি হচ্ছে সায়েন্স পার্কে এখান থেকে কাছে। আমি কিন্তু ফার্স্ট টাইম আপনাদের কথা বলছিলাম যে আমি যে 13 নম্বর গেট এইখান থেকেও কিন্তু সায়েন্স পার্ক 1.8 কিলোমিটার, প্রায় 2 কিলোমিটার মতো, 1.8 কিলোমিটার ওখান থেকে। আমি তার সাথে, আমার মনে আছে সেই লোকটা আমার সাথে যাইতেছে, যাওয়ার সাথে সাথে সে আমাকে কিছু কথা বলতেছে, নামাজ পড়তে, আল্লাহকে সিজদা করতে, যে দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠানো, সে খুবই ধার্মিক কিছু কথা বললে, দুনিয়াতে আল্লাহ পাঠাইছে আমাদের আল্লাহ সিজদা করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, সৃষ্টিকর্তাকে তার স্মরণ করার জন্য আমাদের এখানে পাঠাইছে। প্রতিটা মানুষের ভুল ত্রুটি থাকে, সেই ভুল ত্রুটি থেকে ক্ষমা করার জন্য আল্লাহ তার সৃষ্টিতে মানুষকে পাঠাচ্ছে তার ইবাদত করার জন্য। এই কথাগুলো বলতে বলতে আমি একটা জিনিস লক্ষ্য করে, আমার শুধু সে সময় আমার মাথায় ছিল না, ভাই একটা কথা বলেন, আমি সেই সময় সাইকেল চালাইতেছিলাম, সাইকেলটা হাত দিয়েই করে আমি হাইটা যাচ্ছিলাম আর কি। আপনি একটা কথা বলেন ভাই, একজন স্বাভাবিক মানুষ, আপনারা গুগলে সার্চ দিলে দেখবেন 1 কিলোমিটার হাঁটতে কিন্তু একটা স্বাভাবিক মানুষের 17 মিনিট টাইম লাগে, 1.8 কিলোমিটার প্রায় অলমোস্ট 2 কিলোমিটার পথ হাঁটতে আমার টাইম লাগছে, আমার যেটা মনে হয় 4-5 মিনিট। সায়েন্স পার্কের গেটের সামনে আমি আসলাম, গেটের সামনে এসে আমাদের ইলেকট্রিক কি, আমি যখন পাঞ্চ করছি আমার গেটের মধ্যে, আমি থাকতাম হচ্ছে 17 তলায়, যখন আমাকে নিচতলাতে আমি পাঞ্চ করছি অটোমেটিক গেট খুলে গেছে, যখন আমি ঢুকবো তখন আমি ঘুরছি, সে ভাই আমার পকেট থেকে একটা কি বাই করতো, অটোমেটিক কি তো এটা শুধু কম স্ক্রিনের মধ্যে ধরলেই গেটটা খুলে যাবে, ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম হইতে এটা আমার টাইম লাগছে ম্যাক্সিমাম হচ্ছে 4-5 সেকেন্ড, খুলছি গেট, পিছু দেখে দেখি সে লোক নেই, নাই তো নাই, সে লোক নাই, আমি তারে খুঁজে এই দিয়ে খুঁজে পাই না আমি, কারণ দেখেন যদি ডান দিকে দেখি আমার অ্যাপার্টমেন্টের ডান দিক থেকে যদি দেখা যায়, ডান দিক থেকে 8টা অ্যাপার্টমেন্ট আরও আছে, 8টা বিল্ডিং আছে আরও, বাম দিক থেকে দেখলে আরও 11টা বিল্ডিং আছে, কোথায় যাবে সব একবার তো ডাইরেক্ট দেখাই যায় আমার এখান থেকে দাঁড়ায়, কারণ রাস্তা মন্ত্র শুধুমাত্র আমি একা, এত রাত্রে শুধুমাত্র আমি একা, প্রায় 3টা বাজে আসতে, এত রাত্রে তো শুধু আমি একা, নাই তো নাই, কোথায় গেছে কি গেছে আমি তাকে ধন্যবাদ দিব বা কনক্লুশন হবো কোনো সুযোগই নেই, কোথায় গেছে কি গেছে না গেছে আমার কোনো খেয়ালই নেই। তখন আমার তাৎক্ষণিক মনে বসে সাথে সাথে ফোন দিতে আমি এমএলিকে, এমএলিকে যখন আমি ফোন দিই সে দুইবার রিসিভ করার পরে রিসিভ করান, আমি দুইবার কল করার পরে রিসিভ করান, তিনবারে গেলে সে কল রিসিভ করছে, দীপ্ত তুমি কোথায়, আমি সে আমাকে বলতে হ্যালো হ্যাঁ দীপ্ত তুমি কোথায়, আমি বলছি আমার কথা বাদ দাও তুমি কোথায়, আমি এত রাত্রে কোথায় থাকবো, আমি তো ইয়েতে, ও ঘুমে 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 ভাবে বলতেছে না, আমি তো উপর তালায়, আমি তো উপরে রুমে, আমি তুমি রুমে, তুমি তো কিছুক্ষণ আগে বাইরে ছিল, তুমি কি পাগল নাকি, আমি তুমি তোমার সাথে আমার সন্ধ্যা 7:30 কথা হয়েছে, আমি তো তখন দিকে তুমি তুমি উপরে আসো দেখো আমরা তো আমি তো রুমেই, দ্যাট টাইম আই ফিল সামথিং ওয়াজ রং, যাই কিছু হোক সে সময় ফোনটা রাখি, আর এইটা ছিল আসলে একটা বেস্ট একটা এক্সপিরিয়েন্সের মধ্যে অন্যতম, যে যে জিনিসটা ছিল সেই জিনিস তখন আমি সব কিছু রিপিট করি যে না আমি এত তাড়াতাড়ি কীভাবে আসলাম, যাই কিছু যে জিনিসটা আমার সাথে ছিল অবশ্যই সেটা হয়তো আল্লাহ প্রেরিত একজন ভালো মানুষ, মানুষ বলবো না অবশ্যই জিন হোক মানুষের তো ভালো কিছু ছিল ইনশাল্লাহ, এটা আমি মনে করি, এইটাই ছিল আমার আসলে মূলত এক্সপিরিয়েন্স। যদি ভালো লাগে, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার নিজের সাথে ঘটছে জিনিসটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর দেশের সকল মানুষের জন্য ভালোবাসা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
ঠিক তাই, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউ আর লিসনিং টু রেডিও ফুড ক্রিয়েটর এফএম, আমি রাসেল আছি সাথে, এবং এই মুহূর্তে আমাদের সাথে আরো দুজন নতুন অতিথি এসে উপস্থিত হয়েছেন। আমরা প্রথম তাদের মধ্যে একজনের কাছে যাব, এবং তার আগে একটু ফেসবুকে যারা আপনারা লিখছেন তাদের সম্পর্কে একটু জানিয়ে দিব, এবং তাদেরকে নিয়ে আমরা একটু তাদের কথা আমরা একটু শুনবো বা আপনাদেরকে জানাবো। তো আমাদের এখানে অনেকেই আছেন আসলে এখন, এবং আমি দেখতে পাচ্ছি যে যারা লিখছেন আমাদেরকে, তাদের মধ্যে আমাদের দুটো পেজ, আমি প্রথমে একটু কুর্তির পেজটাতে যাই এবং তারপরে আমি যাব হচ্ছে আমাদের যে ভূত ফেমের পেজ সেটাতে যাবো, এবং আশা করছি দুটো পেজ থেকে আপনার সাথে আপনাদের লেখাগুলো কিছুটা হলেও পড়বো। তারপর তুম তৃষা আমার সাথে আছেন ভাইয়া, লিখেছেন আর কিছু লেখেননি, মোহাম্মদ লুৎফুল ইসলাম জয় বগুড়া থেকে শুনছেন তিনি, মোহাম্মদ রায়হান হোসেন রনি আমাদের সাথে বলছেন যে প্রথম ইমেলটা ছাড়া আজকের ঘটনাগুলো তার কাছে বেশি ভালো লাগেনি, শরীফ আমাকে বলেছেন একই কথা, তাবাসসুম আমার সাথে আছেন, আমার সাথে আছেন রাফি এস আর, এবং তিনি বলছেন যে রেকর্ড আর ইমেল, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে আচ্ছা রেকর্ডের ইমেলের আচ্ছা আমি বুঝতে পারছি, ইমতিয়াজ আহমেদ নিলয় আমাদের সাথে আছেন আমাদের সাথে, এবং তিনি বলছেন যে মন খারাপ তাই অনেকদিন পর আজকে আবার জয়েন করলাম, ওকে। ইয়াসির আরাফাত আমাদের সাথে আছেন, লিখেছেন আছি ভাই, আমাদের সাথে তা দেখতে পাচ্ছি, আছেন এস কে মহিদুল ইসলাম, অডিও ক্লিপটা ভালো ছিল। এম জি আসগর আলী আমাদের সাথে আছেন খুলনা বিএল কলেজ ক্যাম্পাস থেকে, এছাড়াও জানাতুল নাইম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন ইরফানুল ইসলাম ইফাত, এছাড়া আমাদের সাথে আছেন এস এল এস আই মাহফুজ, এছাড়াও সাদিকুল ইসলাম আমাদের সাথে আছেন, নাজমুল হক তনয় আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আতিকুর রহমান আতিক, এম ডি শরীফ সহ আরো অনেকে, থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং পুরো সময় থাকবেন। এই পেজটি যেদিকে পড়লাম সেটি হচ্ছে www.facebook.com/radio.purti, এবং এছাড়া আমাদের আরো একটা পেজ রয়েছে যেটি www.facebook.com/bhootfm.russell, এবং এখানেও আপনারা অনেকে লিখছেন এবং আপনাদের সেই লেখাগুলো আমরা পড়তে চাই, এবং আপনারা আমাদের টুইটারে যারা আছেন তারাও লিখতে পারেন, এবং সবখানেই আপনারা আসলে লিখতে পারেন, এবং আমাদের এই যে পেজ দুটো, এই পেজ দুটোর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ভূত ফেমের পেজটায় সাজ্জাদ খানেম আমাদের সাথে আছেন এবং চট্টগ্রাম থেকে তিনি শুনছেন, শাহাদাত আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি অ্যালেন ডি আলভিন আমাদের সাথে আছেন, নীল আকাশ, এবং অডিও ক্লিপটা অনেক ভালো ছিল তাই তিনি লিখেছেন, অরিয়ন সরকার আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আশিকুজ্জামান, এছাড়া আমাদের সাথে আছেন নিশাত তসনিম লিখেছেন যে উই আর লিসনিং, এস এম মেজবা আমাদের সাথে আছেন, প্রথম কল ঘটনাটা অনেক অনেক দারুণ, অর্থাৎ তিনিও ইমেলটার কথাই বলছেন, মোর্শেদ আলম মুন্না আমাদের সাথে আছেন, উদ্দেশ্যহীন বালক আমাদের সাথে আছেন, সামিউল্লাহ ইসলাম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শাহাবুদ্দিন শুভ রাজশাহী থেকে শুনছেন, মারুফ আনম আহমদ মারুফ আমাদের সাথে আছেন, এইচ এম রুবেল আছেন আমাদের সাথে, এম ডি নাদির উদ্দিন সামিদুল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরাফাত সাইফ তেইশ, আমাদের সাথে আছেন সজীব শেখ, এছাড়াও নীরব মাহি সহ আরও অনেকে, থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন। আমরা চলে যাচ্ছি আমাদের নতুন অতিথির কাছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনা যাবেন।
আসসালামু আলাইকুম রাসেল ভাই।
ওয়ালাইকুম আসসালাম।
হ্যালো রাসেল, আমি জামাল ফ্রম ওল্ড ঢাকা। আসলে আজকে যে ঘটনাটা আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটা হলো হসপিটাল রিলেটেড, যেটা হচ্ছে ঢাকার ভিতরে কোন একটা মেডিকেল কলেজ। আসলে এই মেডিকেল কলেজকে ঘিরে বা এরকম জায়গাটাতে অনেক বছর আগে একসাথে অনেক মানুষের মারা বা লাশের ঘটনা আছে, যেটা হচ্ছে মেডিকেল কলেজটা যখন শুরু হয় কাজও বা তার আগের কিছু মানুষকে মেরে ওখানে নর্দমার ভিতর ফেলা হয়েছিল। তো তারপরে ওই যে ওই জায়গাটাতে মেডিকেল কলেজ গড়ে তোলা হয়। তারপর মেডিকেল কলেজ অনেকদিন পরিত্যক্ত ছিল, এরপর বেশ কয়েক বছর হলো যে মেডিকেল কলেজটা চালু হয়। আমি মেডিকেল কলেজটার নাম আসলে বলতে চাচ্ছি না, মেন ঘটনা হচ্ছে আমার আম্মু এবং আমার খালাতো ভাইয়ের সাথে। আমার আম্মু আমার খালাতো ভাইয়ের বাসা আমার আন্টির বাসার দু বছর আগে বেড়াতে আসে। দেন আমার আম্মু একদিন মেডিকেল কলেজে ঘুরতে যায়। ঘুরতে যাওয়ার পরে আমার আন্টি ওখানে সিনিয়র স্টাফ নার্স, ওনার কাছে যাই, যাওয়ার পরে উনি ঘুরে টুরে যখন বের হয় হসপিটালের সারাউন্ডিং পরিবেশটা উনি ভালোভাবে দেখতে চায়, তো উনি ঘোরাঘুরি করে ছোট খালাতো ভাইকে সাথে করে নিয়ে। তো ঘোরাঘুরি করতে করতে এক পর্যায়ে আমার আম্মু একটা 38-40 ইয়ার্সের একটা মহিলাকে আমার আম্মু নোটিস করে। উনি আমার আম্মু আমার ছোট যে ভাইটা যেখানেই যাচ্ছে সেখানেই ওই মহিলাটা আমার আম্মুদের সামনে সামনে ঘোরাঘুরি করতেছে। আবার আমার আম্মুরা যে ফোর্সে যাচ্ছে তার আগে ঘুরে উল্টা দিক থেকে আমার আম্মুদের সামনে। তো বিষয়টা আমরা ফার্স্টে নর্মালি নেই, তারপরে আসলে ছোট ভাইটা অনেক ভয় পায়। তো আমি একটু বলে রাখতেছি যে ওই মহিলাটার মানে হিজাব করা টাইপের, বোরকা টাইপের কিছু করা ছিল, এবং তার চোখ দুইটা আপনার হয়তোবা দেখবেন যাদের জন্ডিস থাকে বা বিলিরুবিন যাদের বেশি থাকে তাদের শরীরের কালারটা একটু হলুদ জাতীয় হয়, সেম মহিলার মুখের গড়ন বা চোখের মানে যে কালারটা ওরকমই দেখতে। তো এরকম কিছুক্ষণ ডিস্টার্ব করার পরে আমার আম্মুরা বিব্রত হয়ে ওখান থেকে বাসায় চলে যায়। আমার আম্মু পরের দিন দুপুরবেলা ঘুমাচ্ছে, ঘুমের ঘরে আমার আম্মুকে কেউ যেন হাত ধরে গায়ে টাচ দিয়ে ডাকাডাকি করে। তো আমার আম্মু তখন ঘুম থেকে উঠে খুব খারাপ অবস্থা থাকে। আমার আম্মু আমাকে কল দেয় যে আমি একটু অসুস্থ, যার কারণে ঢাকা থেকে চলে যেতে হবে। তো আমি তখন আন্টির বাসায় ছিলাম না, আমি অন্য এক জায়গায় ছিলাম। তো আমার আম্মুর সাথে ওই দিন যে ঘটনাটা ঘটল, তারপরের দিন ছোট ভাই আমার যে খালাতো ভাই ও একটু অসুস্থ হয়, ও এরকম ভুলভাল ঘুমের ঘরে ভুলভাল মানে বলে বিভিন্ন ধরনের কথা সে বলতে থাকে। এরপরের দিন আমার আন্টি আমার সেই ছোট ভাইকে উনি রাত্রে একটা জায়গায় ঘুমাইতে দেয়। ঘুমানোর পরে আমার আন্টি ডিউটির কাজে ব্যস্ত হয়ে যায়। কিছুক্ষণ পরে আমার আন্টি নোটিস করে, বলে রাখি যে বছর দুয়েক আগে সেই মেডিকেল কলেজটা একেবারেই অচল ছিল, তার মানে রোগী হতো না, খুব কম মানুষের যাতায়াত, সেখানে কোনো মানুষ তেমন একটা যাইতো না। তারপরে আমার আন্টি নোটিস করে যে ওই অন্য ডিপার্টমেন্ট থেকে মোটা কণ্ঠে কেউ একজন ডাকতেছে আমার ছোট ভাইটাকে, রাইন রাইন বলে ডাকতেছে। তো এই জিনিসটা অনেকক্ষণ এরকম নোটিস করলো। নোটিস করার পরে ওই দিন যে কোনোভাবে আমার আন্টি ডিউটি থেকে চলে এসছে, এসে তারপরে বাসায় একটু ঝামেলা, আমার ছোট ভাইটা এরকম ভুলভাল দেখে, ভুলভাল বকে, আমাকেও বলে যে এরকম জিনিস দেখছি বা এরকম খারাপ কিছু দেখছি। আসলে রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। তো ঘটনার লাস্টে ফিনিশিংটা হলো, আমার আম্মু যখন বাড়িতে ঢাকা থেকে চলে যায়, বাড়িতে চলে যাওয়ার পরে আমার আম্মুর সাথে কোনো ঝামেলা হয় না, তবে আমার খালাতো ভাই মাঝে মাঝে নাকি দেখতো ওই জিনিসটা, দেখতো যে মহিলাটা তাদের ফলো করতেছে, তাকে কিছু বলতে চাচ্ছে বা তার সামনে গিয়ে দাঁড়াচ্ছে, এরকম কিছু ঝামেলা করতো। এবং এখন এখন যে পরিবেশ পরিস্থিতি মেডিকেল কলেজে, এখন প্রচুর রোগী হয় এবং অনেকটা শান্ত, আর আগের মতো কোনো ঝামেলা হয় না। এই ছিল আসলে আমার ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, ধন্যবাদ আপনাকে। আমি চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। ইন দ্য মিন টাইম আমাদেরকে লিখে থাকুন, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@bhutfm.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনা যাব।
আসসালামু আলাইকুম।
ওয়েলকাম সালাম।
সাদিক
জি
গাজীপুর থাকি।
ওকে, চলে যাই আপনার ঘটনায়। জি,
তো ঘটনাটা আসলে আমার একটা ফ্রেন্ডের বোনের সাথে আর কি, বোনের শ্বশুর বাড়ির একটা ঘটনা। শ্বশুর বাড়িটা হচ্ছে ফটিকছড়িতে, ফটিকছড়ির একটা ভোজপুর নামে গ্রামের একটা আশেপাশে একটা জায়গায়।
জি।
তো ওখানে মানে একটু অদ্ভুত পরিবেশ ছিল প্রথম থেকেই।
জি।
তো প্রবলেমগুলো ছিল মানে ওখানে ছোট ছোট বাচ্চারা, মানে 2-3 বছরের বাচ্চারা নর্মালি হাঁটতে পারতো না।
আচ্ছা,
হাঁটতে পারতো না বলতে মানে নর্মালি হাঁটতেই পারতো না, পড়ে যেত, ভালোভাবে হাঁটতে পারতো না। আবার দেখা যেত কি অন্য কোথাও গেলে মানে ওখানে হাঁটতে পারে, ওই বাড়িতে হাঁটতে পারে না। তো এগুলো হতো। আর ওখানে আমার যে ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের বোনের শাশুড়ি যেটা আছে, ওনারও খুব প্রবলেম হতো। প্রবলেম হতো কি মানে উনি ঘুমালে দেখা যেত কি মানে আঁচড় দিচ্ছে, ঘুম থেকে উঠে দেখতো যে মুখে আঁচড়ের দাগ, বড় হাতে আঁচড়ের দাগ, এগুলো দেখা যেত। আর নামাজ পড়তে দাঁড়ালে অনেক সময় দেখা যেত যে লম্বা লম্বা কতগুলো মহিলা বোরকা পরা মানে যায় নামাজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এটা প্রায় সময় দেখতো না, নামাজে দাঁড়ালেই মানে এরকম হতো, প্রায় সময় জিনিসটা ফেস করতো। আর তখন মানে উনি অনেক সময় ভয়ে ফেন্ট হয়ে যেত, আর মানে সেন্স আসার পর দেখতো মানে না সব নর্মাল আছে, এরকম প্রায় সময় হয়। আর আরও কয়েকবার মানে এইসব দেখছে যে মানে ঘুমাইলে বা ঘুমানোর পরে ওঠার পরে জানলা দিয়ে যখন তাকায় দেখে যে মানে কোনো একটা মহিলা ভয়ঙ্কর টাইপের তাকায় আছে, তাকায় হাসতেছে এক দৃষ্টিতে। তো উনি যদি বলে মানে এটা কে, এবার বললে আবার চলে যায়। আবার ধরেন শুয়ে আসে তারপর হঠাৎ চোখ গেলো আলমারির দিকে, রুমের দিকে, আলমারির দিকে তাকালে দেখা যেত যে আলমারির উপরে বসে আছে একটা মহিলা, ওরকম দেখা যেত, মানে খুব ভয়ানক চেহারা নিয়ে তাকায় আছে। তো এই জিনিসগুলো প্রায় সময় হতো। তো অনেক হুজুর আনা হয়েছিল ওখানে, তারপরেও মানে এটার কোনো সলিউশন হয়নি, পরে দিয়ে মানে শেষ পর্যন্ত বাসাটা শিফট করতে হয় আর কি ওদের।
আচ্ছা,
প্রথম ঘটনা। আর দ্বিতীয় আরেকটা ঘটনা, সেটা আমার ফ্রেন্ড আসিফের সাথে। আসিফের বাবা মানে সেনাবাহিনীতে চাকরি করতো।
আচ্ছা, কোথায় চাকরি করে, কি করে না করে এটা না বলে আমরা যদি ঘটনাটা বলি তাহলে আমার মনে হয় ভালো।
আচ্ছা, তো আচ্ছা যাই হোক, বলে যেহেতু বলি, তো সেনাবাহিনীদের মানে মিশনে যেতে হয়। তো আঙ্কেল মানে রাতে গেছিল, মিশনে গেছিল, এরপর থেকে মূলত মানে ঘটনাটা শুরু হয় আর কি। তো আমার আন্টি ছিল তখন একা বাসায়, আর আসিফ আর তার ছোট ভাইয়ের সাথে থাকতো আর কি। এক রুমে থাকতো আন্টি, আর আরেক রুমে আসিফ আর তার ছোট ভাই। তো প্রায় সময় দেখতো কি মানে আন্টি মানে আঙ্কেল চলে যাওয়ার পর থেকে মানে একটু অ্যাবনর্মাল বিহেভ করা শুরু করে। সেগুলো কেমন, সেগুলো হচ্ছে মানে কিচেনে অনেক সময় দেখা যেত মানে আন্টি যখন একা থাকতো মানে কারোর সাথে জানলা দিয়ে কথা বলতেছে, কমিউনিকেট করতেছে, লাইক মানে আঙ্কেল সামনে আছে মানে ওগো তুমি শুনছো, মানে এভাবে কথা বলে, মানে হাজবেন্ডের সাথে যেভাবে কথা বলতো ওভাবে কথা বলতেছে। তো আসিফ এগুলো দেখে থাকতো পিছন থেকে, মানে কি সামোর এবার কার সাথে কথা বলতেছে, গিয়ে দেখতো মানে জানলার ওপাশে কেউ নেই। বাট তারপরে এরকম করতো প্রায় সময়, মানে কথা বলতো আর নিজে নিজে কথা বলতো, কান্নাকাটি করতো, আর ঘর থেকে বের হয়ে যেত রাতে, রাত বিরাতে দুপুরে মানে বের হয়ে যেত ঘর থেকে, বের হয়ে মানে দরজা খুলে, মেন দরজা খুলে বাইরে চলে আসতো। অনেক সময় প্রতিবেশীরা ধরে ভিতরে নিয়ে আসতো, অনেক সময় আসিফ তারপর তার ছোট ভাই মিলে মাকে ধরে নিয়ে আসতো, মা কী হিসেবে কোথায় যাচ্ছ, তো মা বলে কি মানে তোর আব্বা আসছে, তোর আব্বা আমাকে ডাকতেছে, বাইরে থেকে ডাকতেছিল। তো এই জিনিসগুলো ওরা মানে মনে করছে মেন্টালি কোনো প্রবলেম হতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে কি বাসায় ফল ফ্রুট এগুলো আনলে, ধরেন ফল আপেল বা আঙ্গুর এগুলো আনছে বাসায় কেউ, তো ওগুলো একটা বাটিতে করে মানে সার্ভ করে জানলা দিয়ে কাউকে দেওয়ার চেষ্টা করতো আন্টি, মানে বাটিতে সাজায়ে জিনিসটা কাউকে দেওয়ার চেষ্টা করতো। আসিফরা জিনিসটা অনেকবার দেখছে, জানলা দিয়ে কাউকে বাটিতে করে কোনো ফ্রুট বা এই টাইপের জিনিসগুলো দিচ্ছে, কে কাকে দিচ্ছে এটা দেখা যেত না। যাক, তারপরে মনে করছে মানে আঙ্কেল নাই, হ্যালুসিনেশন হতে পারে এই টাইপের। পরে আঙ্কেল দেশে চলে আসে, আসার পরে মানে তখনও দেখা যায় যে তারপরও করতেছে জিনিসগুলো। মানে আঙ্কেল একবার দেখলো যে মানে কি বাটি নিয়ে আন্টি মানে কাউকে কিছু একটা দিতে যাচ্ছে জানলা দিয়ে, তো আঙ্কেল জিনিসটা ধরে ফেলে, কারণ মানে জিনিসগুলো মানে কি ভালো না। কোনো একটা হুজুর থেকে মানে শুনছিল যে মানে এরকম কাউকে কোনো ফল ফ্রুট এগুলো যদি দিয়ে দেয় তাহলে বাচ্চাদের ক্ষতি হয়। তো আঙ্কেল জিনিসটা খেয়াল করে আর মানে বাটিটার সাথে সাথে হাত থেকে নিয়ে ফেলে। আর তো তারপরেও এরকম অনেক সময় দেখা যায় যে মানে আঙ্কেল এখানে নাই, তারপরেও আঙ্কেলের আওয়াজ শুনে এরকম অনেক ধরনের দৃষ্টিভ্রম হয় আন্টি। তো জিনিসটা আর নামাজে দাঁড়ালে আরেকটা ব্যাপার হচ্ছে, নামাজে যখন দাঁড়াতো আন্টি দেখতো যে মানে নামাজের যায় নামাজের চারপাশে অজগর সাপ বা এই টাইপের বিষাক্ত কিছু জিনিস আছে, মানে অজগর বেশিরভাগ অজগরই দেখতো, আর এগুলো দেখে মানে ভয় পেয়ে যেত। পরে হুজুর একটা আসছিল, এটা হুজুর বলা যায় না আসলে কবিরাজ টাইপের আর কি, যাই হোক উনি কিছু বোতলে পানি পড়া দিছিল মেবি, তারপর পানি পড়াগুলো খেতে বলছে আর নামাজটা পিছু পড়তে বলছে আর কি। তো নামাজটা মানে যতই সাপটা পেগুলো যতই দেখুক মানে নামাজটা যদি না ছাড়ে, নামাজটা মানে কন্টিনিউ করতে বলছে, আর ওটা করতে করতে মোটামুটি আন্টি এখন মোটামুটি রিকভার করে ফেলছে, মোটামুটি সুস্থ আছে।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা আরও একটা অডিও ক্লিপে যাব এবং সেই অডিও ক্লিপের পরে আবারও আমরা ফিরে আসবো আর একজন নতুন নদী থেকে নিয়ে। সেই পর্যন্ত আশা করছি আপনারাও আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের ঘটনা কেমন লাগছে, কি অবস্থা সবকিছু আপনারা জানাবেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.phurti and www.facebook.com/bhootfm.rasel। চলে যাচ্ছি আরো একটা অডিও ক্লিপে।
Bhoot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
হ্যালো স্যার, কুমার ভাইয়া, আশা করি আপনি ভালোই আছেন। কেননা আপনি সবসময় ভালোই তালে থাকে। তো আমি মিথিলা বলছি বাবার থেকে। তো আজকে যেই কাহিনীটা বলবো সেটা হচ্ছে আমার বড় কাকির সাথে ঘটে যাওয়া, বড় কাকি বা বড় কাকার টোটাল ফ্যামিলির সাথে। তো আজ থেকে 9-10 বছর তো হবেই, মানে এর আগের ঘটনা। তো কাকা তখন পুলিশে ছিল, ওসিতে ছিল তিনি। তো তার থানার কাছাকাছি কোয়ার্টারে আমার কাকি মানে আমার কাকার ফ্যামিলি থাকতো। তো কাকার কাকার রাতের মানে কিছু কেসের কারণে রাতে ডিউটি পড়ে। তো রাতে ডিউটি পড়ার কারণে তার আস্তে আস্তে 1-2 এরকম টাইম বাঁচত বা তারও বেশি কিছু প্রবলেমের কারণে। তো সেরকমই একদিন সবাই ঘুমিয়ে পড়ছে, তখন বাজে 1। তো আমার কাজিন রুমে ফোন টিপতে ছিল বা ঘুমিয়ে পড়ছে, এরকম একটা মোমেন্ট। তো 1-1.5 বাজে এরকম। তো আমি সাধারণত জানি যে সরকারি কোয়ার্টারগুলো এরকম হয় যে ফার্স্ট অফ ড্রয়িং রুম থাকে, ড্রয়িং রুম বা করিডোর, দেন ড্রয়িং ডাইনিং রুম বা বেডরুম যেটা থাকে। তো আমার কাজিন শেষে দিন সেখানে ড্রয়িং রুমের একটা বেড ছিল, তাই সে ড্রয়িং রুমের বেডে বেডে ঘুমাচ্ছিল। তার পাশে তার ভাই ছিল। তো 1:30 দরজায় নক করে, যে নক আসে। তো আমার কাজিন সাধারণত জানে, সে দরজা খুলে দেয়। তো খুলে দিয়ে দেখলো যে তার মানে আমি আমার কাকা তার বাবা চলে আসছে। সে দেখলো যে তার বাবা কয়েকটা দোষে গেটটা লাগিয়ে দিল, সে ঘুমিয়ে পড়লো মানে শুয়ে পড়লো। তো এরকম করে চলে গেলো। ঠিক সে কিন্তু দেখছে যে তার বাবা রুমের ভিতরে ঢুকে গেছে, মানে করিডোরটা দিয়ে ঢুকতেছে। একটা দেখি সে শুয়ে পড়ছে, তার আর কিছু খেয়াল নেই। 4:30 আজান দিবে ফজরের এরকম সময়ে আবার দরজায় নক করলো কেউ। তো দরজায় নক করার পর তখন আবার আমার কাজিন ঘুমে হয়তো টের পায়নি। তখন আমার কাকি আবার উঠে দরজা খুলে দেখলো যে আমার বড় কাকা আসছে। তো সে বড় কাকাকে ঢুকতে দিল, দেন তারপর কাকা না ফ্রেশ হয়ে নামাজ পড়ে খেয়ে ঘুমিয়ে গেল। তো এর মধ্যে কাকা সকালে উঠে রেস্ট নিয়ে, রেস্ট নিয়ে সে বেরিয়ে গেলো। দুপুর টাইমে যখন তারা সবাই একসাথে খেতে বসলো, কোনো কথাতে প্রসঙ্গতে কথাটা উঠে আসে যে বাবা আসছে। আমার কাজিন বলে উঠলো বাবা তো আসছে 1 বাজে, কিন্তু তখন কাকি বলে কি বলছিস, তোমার বাবা তো আসছে 4 বাজে। কাকিস মেয়ে এর মধ্যে যে 1 বাজে কে আসলো অ্যান্ড 4:30 বা 4 বাজে কে আসলো, তখন আমার কাকা বেরিয়েছিল তুমি কখন আসছো। তখন কাকা বললো আমি 4:30 বাজে আসছি, আমার কেসের লেট হয়ে গেছে। তখন আসলে আমার কাজিন যে ঘুমের মধ্যে এটা ঘুমের স্বপ্ন বা হ্যালুসিনেশন যেটা হবে সেরকম কোনো কথাই নেই, কারণ যখন তার সে বিছানা থেকে উঠে তার ভাই সহযোগ পেয়েছে যে বোন বিছানা থেকে উঠে লাইট অন করে তার মানে বাবা আসছে, ও এটা নোটিস করছে। তাহলে এই মোমেন্টে মানে কে আসছিল সেদিন, কে বাসায় ঢুকছিল অ্যান্ড সেটা কে ছিল আসলে কেউ বলতে পারে না। এটাই ছিল আসলে কাহিনী। তো আমাদের জীবনে কখনো কখনো অদ্ভুত কিছু ঘটে থাকে, যার মধ্যে এটাই আমি মানে আমার কাকির থেকে শোনা এটাই মানে। তো রাসেল ভাই এটা হচ্ছে আমার ফার্স্ট স্টোরি, যদি ভালো লাগে তাহলে অবভিয়াসলি সবাইকে শোনাবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।
বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
ওয়েলকাম ব্যাক। ইয়েস, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউ আর লুকিং ফর রেডিও ফুটের FM, চলছে ভূত FM। ঘড়িতে সময় রাত 1:25। আমাদের সঙ্গে আমাদের নতুন আরেকজন অতিথি যোগ দিয়েছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো। জি
ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম ইসমাইল রানা। আমি আসছি গাজীপুর থেকে। আমার হোম টাউন হচ্ছে কক্সবাজার। আমার ঘটনাটা মূলত চট্টগ্রামে। সময়টা 2004 সাল, তখন আমি ক্লাস 6 পড়তাম। হ্যাঁ, আপনারা যারা জানেন, যারা শুনতেছেন তারা নিশ্চয়ই জানেন চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাশে একটা বলিহাট নামে একটা এলাকা আছে।
ওই এলাকাটার চারি পাশে আপনার পানি পানি থাকে, ঠিক সেইখানে একটা স্কুল ছিল, ওই স্কুলের পিছনে থাকছে আপনার পুরোটা ডুবা ডুবা নালার মতো। ওই স্কুলের বর্ণনাটা দিয়ে এরকম, স্কুলটা ছিল আপনার তিনতলা, নিচ তলায় ছিল একটা অফিস রুম, অফিস রুমের পাশেই ছিল আমাদের মানে বাসাটা, আমরা তিন ভাই বেসর থাকতাম, আর দুই তলা আর তিনতলা ছিল ক্লাসরুম। তো আমাদের বড় ভাই যিনি ছিল উনি অফিস করতো। তো ঘটনাটি ঘটে আপনার রমজান মাসে, রমজান মাসে আমার ভাইয়াটা অফিস থেকে এসে আমাদের সাথে ইফতার করার পরে বিশ্রাম করতেছিল। হ্যাঁ, আমরা তখন আমরাও বিশ্রাম করতেছিলাম, আমরা এশারা যখন আজান দেয় তখন এশারা নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাই, তখন দরজাটা কিন্তু খোলা ছিল। তো ভাইয়া হুট করে ঘুম থেকে উঠে দেখে দরজাটা খোলা, তারপর উনি এটে এসে দরজাটা বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার কিছুক্ষণ পর নাকি একজন এসে দরজা নক খুললো, ঠুক ঠুক বলে নক খুললো। তখন ভাইয়া ভাই গেল, মনে করছিলো আমরা নামাজ শেষ করে আসলাম। তো ভাইয়া গিয়ে দেখে কি মানে যেটা দেখলো সেটা আপনার এখনও উনি আর চোখে পাশে এখনও ওনার রুম আপনার ধাড়ে যায় এমন একজন লোক দেখলো, যিনি অনেক লম্বা প্রায় আপনার ছাদের সাথে লেগে যাচ্ছে এরকম একজন লোক। ওনার মুখ ভর্তি সাদা দাড়ি, ধবধবে সাদা দাড়ি, আপনার ফেসটা ছিল অনেক সাদা, মানে পৃথিবীতে নাকি এরকম সাদা মানুষ কখনো দেখেনি। তারপর উনি তখন ওই লোকটা আমার ভাইয়াকে বললো আসসালামু আলাইকুম বলে হাতটা বাড়িয়ে দিল। যখন হাতটা বাড়িয়ে দিল তখন ভাই প্রচুর বই ফেয়ে যায়, বই পাওয়ার সাথে সাথে উনি দরজাটা লক করে দেয়। লক করে দেওয়ার সাথে সাথে মানে ওনার সাথে নাকে এমন একটা ঘ্রাণ আসলো, মানে ওই ঘ্রাণ কখনো মানে উনি শুনো নাই, সুগন্ধি মানে এত বেশি সুগন্ধি যেটা ওনাকে মানে আপনার এক প্রকার মানে ভয় হয়ে দিচ্ছিল এবং আবার ভালো লাগতেছিল। তারপর ভাই তাড়াতাড়ি গিয়ে উজু করে, উজু করার পর আপনার জাহিনে আমাদের নামাজ পড়লো, নামাজ পড়ার পর কিছুক্ষণ কোরআন তালাওয়াত করলো। কোরআন এর মধ্যে আমরা নামাজ শেষ করে আসি, আসার পর দেখি ভাই খাচ্ছে। তখন আমরা ভাই আমাদেরকে নিয়ে প্রথমে ছাদে গেলো, ছাদে গিয়ে সব কিছু চেক করলো, ও বড় রাখা ভালো, আমাদের বাসার এক পাশে ছিল আপনার একটা বাচ্চা, তো বাচ্চারও ভালো করে মানে টর্চ দিয়ে চেক করলো, দেখতেছে ওইখানেও কিছু নেই। এরপর দুই তলা এবং তিনতলা ক্লাসরুমগুলো সবগুলো চেক করা হলো, চেক করার পরেও মানে দেখতেছি কিছু নেই। তারপর মানে তখন থেকে আমাদের সাথে ঘটনাটা শুরু, এমন হতো আমরা তখন দুপুরের পরে ঘুমাচ্ছি, দেখতেছি আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে, আবার মাঝরাতে দেখতেছি আপনার আজানের আওয়াজ আসে। তবে আওয়াজ এই আজান এবং কোরআন তেলাওয়াতের আওয়াজগুলো আমরা শুনতাম। আর ভাইয়া কী করতো তখন প্রায় সময় প্রতিদিন আপনার কন্টিনিউ ওই লোকটাকে স্বপ্ন দেখতো। এরপর আমরা বাসাটা চেঞ্জ করে ফেলি, বাসাটা চেঞ্জ করার পরও মানে যখন আপনার আমাদের সবে বরাত কিংবা সবে কদর আসে তখন ভাইয়া ওই লোকটাকে স্বপ্ন দেখে, আর যখন ভাই মানে নামাজ নামাজ দোয়া ছেড়ে দেয় যদি কম করা হয় তখন ভাইয়াকে ওই লোকটা আবার সাড়া দেয়, বলো তুই নামাজ পড় না তোর বিপদ আছে। এভাবে মানে ঘটনাটা চলতে থাকে। মানে আপনার সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যখন রমজান আসে, রমজান মাসে প্রায় ওনাকে স্বপ্ন দেখে, বর্তমানে ওই কি চলমান ওনার সাথে। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই।
আপনার পরবর্তী অতিথির কাছে আমি যাব এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি
হ্যালো রাসেল ভাই, আমি শাহিন, আমি এসেছি কোকাকলা থেকে, আমার বাড়ি হলো গাজীপুর। আমি আগে একটা ঢাকার একটি জায়গাতে থাকতাম, এখানে জব করতাম, জব করার শুরুতে আমি যেহেতু ব্যাচেলার ছিলাম একটি ব্যাচেলার বাসায় থাকতাম। এখানে আমার খালাতো ভাই এবং আমি এবং আমার আরেকজন লোক থাকতো। যেহেতু তখন কাজের খুব চাপ ছিল, সারাদিন ক্লান্ত থাকার পরে আমি সন্ধ্যায় বাসায় আসতাম, আসার পরে খাওয়া দাওয়া করে সাথে সাথে ঘুমিয়ে পড়তাম। ওই দিনও একই কাজ করছিলাম, সারাদিন কাজ করার পরে সন্ধ্যায় এসে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর পরে রাত তিনটার দিকে আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙার পরে আমি চোখ ধরতেছি, ধৈরা চোখ মুখ মুছতেছি, মোছার কিছুক্ষণ পরে আমি একবার ডানে তাকালাম, আবার বামে তাকালাম, তাকানোর পরে আমি কিছুই দেখতে পেলাম না। হঠাৎ করে বামে তাকায় দেখি যে একটি সাপ মানে আমার দিকে আসতেছে। আসার পরে আমি ভাবলাম যে হয়তো এটা স্বপ্ন দেখতেছি। তারপর আমি বাম দিকে আবার ঘুমিয়ে পড়লাম, বাম দিকে ঘুমায় পর পরে দেখতেছি আবার সাপ আসতেছে। তারপর দেখলাম যে অনেকগুলো সাপ আসতেছে আর কি, এরকম ভাবে আসতেছে। আমি নিচে আমি মানে ফ্লোরে ঘুমাইতাম বেশিরভাগ, ফ্লোরে ঘুমানোর সুবাদে ওই সাপগুলো যখন আমার দিকে আসতেছিল তখন আমার এরকম ভয় করতেছিল যে আমি মানে ভয়ে থরথর করে কাঁপতেছি। তারপর আমি হঠাৎ চিল্লান দিয়ে খাটের উপর উঠলাম। খাটের উপর ওঠার পরে আমার খালাতো ভাই বলতেছে যে কি হয়েছে। আমি বললাম যে সাপ। বললো যে সাপ কোথায়? আমি বললাম ওই যে দেখেন নিচে। তো আমি তো দেখি না, আমি বললাম আমি তো ঠিকই দেখতেছি সাপ। পরে বলি এগুলো কিছু না, তুমি ঘুমাই পড়ো, তুমি স্বপ্ন দেখছো। আমি না তো আমি স্বপ্ন দেখি নাই, কারণ আমি ঘুম থেকে উঠা ওঠার পরে 5 মিনিট পরে আমি এগুলো দেখছি। কয় না এগুলো তোমার ভুল, তুমি ঘুমাই পড়ো, কোনো সমস্যা নেই, পানি খেয়ে ঘুমাই থাকো। তখন আমি পানি খেয়ে ঘুমাই দিচ্ছি। ঘুমাই থাকার আবার কিছুক্ষণ পরে আবার একই কাহিনি দেখি যে অনেকগুলো সাপ আমার মানে কামড় দিতে আসতেছে। তখন আমি বয়ে রুম থেকে বের হইয়া ছাদে চলে যাই। ছাদে চলে যাওয়ার পরে তারপর আমি সকালবেলা যখন ফজরের আজান দেয় তখন আমি ওইখান থেকে বের হয়ে আসি। ওইখান থেকে আসছে তারপর আমি রুমে এসে তখন ঘুমাই। এই গেল আমার প্রথম ইয়া। তারপর আমি এর কিছুদিন পরে ওইখান থেকে আমি বাসা চেঞ্জ করে দিই। বাসা চেঞ্জ করে নতুন বাসায় উঠি। নতুন বাসায় ওঠার পরও সেম একই কাহিনী ঘটে। আমার বড় ভাই ওই দিন ছিল না, আমি একাই ঘুমিয়েছিলাম। হঠাৎ রাতে 3টার দিকে ঘুমটা আমার ভেঙে যায়। তারপর আমি ডান দিকে দিকে আমার দরজাটা খোলা, তখন দেখি সাপটা আস্তে আস্তে করে দরজা বেয়ে বেয়ে উপরে উঠছে। উপরে উঠা তারপরে মশারির যে কিনারা ছিল ওই কিনারা দিয়ে আস্তে আস্তে বাইতে বাইতে মশারির উপর দিয়া আমার পায়ের দিকে এসে নিচে নামতেছে আর কি। নিচে নামার পরে নিচে নামিয়া আমার দিকে ফোনা কইরা মানে ফোনা কইরা কামড়ের জন্য মানে ইয়ে করতেছে। তখন আমি খুব ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার পরে আমি ধর দিয়া বের হয়ে গেছি। বের হওয়ার পরে ডাইনিং রুমে আমি দাঁড়াইছি। দাঁড়াইছি পরে আমার ডাইনিং রুমে আমার এক চাচা থাকতো, উনি বলতেছে যে কি হয়েছে। আমি বললাম কিছুই হয় নাই। ওই কিছু হয় নাই মানে ওই কিছু তো হয়েছে, কি হয়েছে তাড়াতাড়ি বলো। পরে বললাম যে ওই যে সাপ। কই সাপ? আমি বললাম ওই যে রুমের ভিতরে সাপ। কয় না এগুলো কিছু না, তুমি ঘুমাই পড়ো, তুমি ইয়ে দেখতেছো। তারপর আমি ঘুমাই ফেলছি। ঘুমাই থাকার পরে আবার কিছুক্ষণের মধ্যে একই স্বপ্ন, মানে স্বপ্ন দেখি নাই মানে স্বপ্নতে ঘুমেতে উঠছে তারপর দেখছি কাহিনী। তারপর আমি দৌড় দিয়া ছাদে গেছি। ছাদে গিয়া তারপর ছাদে গিয়া প্রায় 3 ঘন্টা থাকার পরে তারপর বড় হওয়ার পরে আমি বাসায় আসছি। তারপরে এই বিষয়ে আমি আমার এলাকায় এক হুজুর ছিল, হুজুরকে বললাম যে হুজুর এরকম এরকম অবস্থা আমার, যে আমি খুব ভয় পেয়েছি। আসলে এটা অন্য কিছু না, এটা লোকটা জিন, সাত জিন। ওই জিনটা তোমারে ভয় দেখাইলে সে মজা পায়। আমি কই আমি আমি বললাম যে কেন আমার ভয় দেখায় কেন? কই না ও তোমার ভয় দেখায় খুব মজা পায় আর কি।
জি তারপরে
তারপরে তারপরে মজা পায়। তারপরে আবার আরেকদিন রাত্রে প্রায় 3টা বাজে, তখন ওই সময় আমি মনে করেন যে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেছি। ওয়াশরুম থেকে
মানে আপনি যদি এটাকে এগুলো কি এখনো ভুগছেন আপনি?
না এখন আর ভুগি নাই। তারপর আমি যে বিয়ে করার পরে এই জিনিসটা এখন হচ্ছে না, কিন্তু মূলটা ওইটা ছিল একটা জিন চিনসাপ যেটা আমাকে ভয় দেখে ইয়া করতো আর কি। মজা পেতো। উনি বলতো যে আমাকে যে হুজুর ছিল উনি আমার একটা তাবিজ দিয়েছিল, ওই তাবিজটা হয়তো পরবর্তীতে আমার গলা থেকে নিয়ে যায় আর কি।
আচ্ছা তো মানে এটাই আপনার মানে আপনার ওই তাবিজটার কারণেই হয়তো আপনার
তাবিজটা দেওয়ার পরে তাবিজটা হুজুরের পর তাবিজটা আবার ওরা নিয়ে গেছিল।
আচ্ছা
আর ওই হুজুরটা বলছিল যে ওই সাপটা যখন আসবে তখন আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি বলবেন যে আচ্ছা আপনি আপনার কাছে আসেন না আমি তো ভয় পাই।
মানে কবে থেকে আসে না এটা?
এটা কবে আসে? এই বছর জানুয়ারি থেকে আসে না।
কেন আসে না? ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরো অনেক মানে ঘটনা আপনারা পাঠাবেন এটা আশা করবো, এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকে আছেন এখন ফেসবুকে এবং আমাদের সব জায়গাতে। এবং আমি যদি একটু আমাদের টুইটার থেকে আসি তাহলে দেখবো যে আয়েশা সেতু আমাদের সাথে লিখেছেন যে স্টোরিগুলো আচ্ছা ঠিক মতো কেউ বলতে পারছে না এরকম মনে হচ্ছে তার কাছে। আয়েশা রহমান সেতু আমাকে লিখেছেন। এস আর রাজ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ময়ূর সাগর, এছাড়াও আমি দেখতে পাচ্ছি সোহেল রানা আমাদের সাথে আছেন এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন। এস কে ঘোষ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরও অনেকে আমাদের টুইটার পেজে। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে আরও অনেকেই লিখছেন আমাদের যে ভূত এফএমের পেজটা রয়েছে সেখানেও। এবং আমাদের সাথে আছেন এমডি নূর হুসাইন, রুহুল আমিন আমাদের সাথে আছেন রাজশাহী থেকে, এসআই রাশেদ আমাদের সাথে আছেন, শফিকুল ইসলাম পাপ্পু আমাদের সাথে আছেন, ইউসুফ আহসান ইয়াদি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন শোয়েব আহমেদ সিয়াম, সঞ্জিদা আক্তার মিথিলা আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ অন্তর, এছাড়াও আমাদের সাথে আছেন আকিব খান, আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি এমডি আফরিন রাফি, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জামিল আনজাম আজম চৌধুরী, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি দেবাশিস পল দীপু, এছাড়াও এমডি মিনহাজ হুসাইন আমাদের সাথে আছেন, আশা সরকার আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন ইমন খান হৃদয়, সঞ্জিদা আক্তার আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও নাহিদ হাসান আছেন আমাদের সাথে, হানিফ ইসলাম কাকন আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, ইমন খান হৃদয় সহ আরো অনেকে, এবং আশা করছি যে আরো অনেকেই আমাদের, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের যে ইমেল অ্যাড্রেস, আমাদের যে ইমেল অ্যাড্রেস সেখানে আপনারা আপনাদের ঘটনাগুলো পাঠাবেন, এবং আমাদের ঘটনার আমি একটা জিনিস বলবো, যেগুলো আমরা পড়তে চাই যে ঘটনাগুলো, মানে আমাদের অডিও ক্লিপ প্রচুর আমরা পাচ্ছি, আমাদের এখানে গেস্টও অনেকেই আসতে চাচ্ছেন, কিন্তু আমরা যে ঘটনাগুলো ইমেল থেকে পড়তে চাই সেরকম ঘটনা বেশ কিছু আমরা, আমার মনে হয় যে আরও বেশি বেশি করে যদি আপনারা পাঠান তাহলে অনেক বেশি ভালো হয়, এবং যারা চান যে তাদের ঘটনা আপনারা লিখে পাঠাবেন, সেই ঘটনাটা একটু আপনারা মানে লেখার সময় দেখবেন যে আপনারা যেভাবে লিখছেন সে যেন পরিষ্কারভাবে বোঝা যায়, এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাংলায় লিখলে তো খুবই ভালো, আপনারা এছাড়াও অনেকে জিজ্ঞেস করেন যে কিভাবে লিখে পাঠাবো, আপনারা চাইলে ইংরেজিতেও লিখতে পারেন, এটা আপনাদের পুরোপুরি আপনাদের ব্যাপার। তো যাই হোক, আমি যেটা করব সেটা হচ্ছে এখন আজকের মতো এখানে শেষ করতে চাই আমাদের এই এপিসোডটা, এবং আগামী এপিসোডের জন্য আপনাদের, আমি অলরেডি যেটুকু জানি যে আগামী এপিসোডে আমাদের সাথে আসবেন ডক্টর আলিফ থাকবেন, তিনি আমাদেরকে কনফার্ম করেছেন অলরেডি, তো নেক্সট এপিসোড শোনার আমন্ত্রণ রইল, এবং আমাদের ইমেল অ্যাড্রেসটা যাওয়ার আগে আরো একটা জানিয়ে দিতে চাই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio.fm, উইচ ইজ bhutfm@radio.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা, যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের ঘটনাটি। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন, টাটা।
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।